জয়নিতাই, গতদিন আমরা ভগবানের সেই অতি অপূর্ব সুন্দর সুন্দর যে লীলা, বাল্যলীলা আমরা শ্রবণ করেছি, আজও ঠিক তারই পরবর্তী অংশ আমরা শ্রবণ করতে চলেছি। ভগবান এই ব্রজভূমিতে লীলা করতে করতে তার বয়ঃক্রম, মানে ইহ জগতের বা সাধারণ মানবীয় চক্ষুতে প্রভুর বয়স হল মাত্র 7 বছর। একবার, মানে একদিন কি হল, প্রভু সমস্ত সখাদের নিয়ে, দাউ ভাইয়াকে নিয়ে গোচারণ করতে করতে এই সায়ংকালে ফিরে এলেন। এবারে সায়ংকালে ফিরে এসে দেখছেন কি, প্রভু আগের থেকেই তো বুঝতে পারছেন যে সুন্দর সুন্দর সুগন্ধি দ্রব্যের সব সুগন্ধ নাকে এসে পৌঁছাচ্ছে অনেক দূর থেকে, কারণ ঘৃত দিয়ে তৈরি যে সমস্ত মিষ্টি আদি তা প্রভুর নাক নাসারন্ধ্রে এসে, মানে তিনি বুঝতে পারছেন যে ও কিছু একটা হচ্ছে। যদিও তিনি সর্ব অন্তর্যামী, তথাপি মানে সাধারণ বালকের মতো লীলা করছে। এবারে তিনি এসে দেখছেন অন্যদিন তো কানাইয়ের স্বাগতের জন্য উত্তম উত্তম ব্যবস্থা থাকে, সকলে দাঁড়িয়ে থেকে স্বাগত জানান, এসো এসো লালা, মা যশোদা তো একেবারে তৈরি হয়ে থাকেন, তাকে আরতি আদি করতে হবে, কোনো ভূত প্রেতের দৃষ্টি প্রভুর উপর যায়নি তো, এই অভিপ্রায়। কিন্তু এবারে এই যে ইন্দ্রযজ্ঞ, এই ইন্দ্রযজ্ঞ তো ব্রজে বহু প্রাচীন প্রথা, তা সকলে সেই ইন্দ্রযজ্ঞের জন্য বিভিন্ন প্রকার ব্যঞ্জন তৈরি করার জন্য ব্যস্ত, প্রভুর সঙ্গে কেউ কথাই বলছে। তা কানাই চিন্তা করছে কি ব্যাপার, আজ তো আমার কোনো দাম নেই দেখছি। তিনি ছুটতে ছুটতে মায়ের কাছে গেলেন, বলছেন মাইয়া, মা অনেকবার ডাকছেন, যশোদা মায়ের তো সময়ই নেই, মানে দম ফেলার সময়টাও ভালো করে নেই, শুধু সমস্ত দাসীদের দিয়ে তিনি বিভিন্ন প্রকার আদি মিষ্টক আদি তৈরি করছে। বলছেন মা তুমি এসব কি করছো, আজ তো আমাকে তুমি কিছু করলে না। বলছেন দেখো কানা, আমার আজ না একদম সময় নেই, তুমি নিজে নিজে যা পারো করো, এখন আমার সঙ্গে কথা বলো না। কানাই ছোট্ট হাত দিয়ে মায়ের আঁচলটা টেনে ধরেছে, বলছেন না তুমি আগে বলো কি হচ্ছে। বলছেন এখন ও সমস্ত বলার সময় নেই আমার। তা বলছেন আচ্ছা ঠিক আছে, ওই তো অনেক কিছু বানিয়েছো, ওর থেকে আমাকে একটু দাও, আমি খাবো। বলছেন না না, এ তো প্রভুর ভোগ লাগবে। বলছেন কে প্রভু? বলছেন ইন্দ্রের। বলছে ও ইন্দ্রের ভোগ লাগবে, আচ্ছা ঠিক আছে আমি একটু টেস্ট করে দেখি কেমন হচ্ছে, কোনটা কেমন হচ্ছে, তারপরে তো। তা মা যশোদা মানে ইন্দ্রের কথাটা বলেননি, আকার ইঙ্গিতে বলেছেন যে দেবতার ভোগ লাগবে। বলছেন আমি একটু খেয়ে দেখি। বলছে না না তা হবে না, আরে একটা যজ্ঞের সামগ্রী, তার অগ্রিম ভাগটা তোমাকে কি করে দিয়ে দিই, একটা যজ্ঞ হবে, অন্নকূট মহোৎসব হবে, এ তো দেওয়া যাবে না। বলছেন কার পূজা কেন করতে হবে আমাকে বলো। বলছেন কানা তোর ওই বেঁকা বেঁকা কথা না, ও আমার মাথায় ঢোকে না, তুই এক কাজ কর, তোর পিতা তারপরে সমস্ত গোপেরা ওই অনতি দূরে বসে তারা সকলে সভা করছে, সেখানে গিয়ে জিজ্ঞাসা কর, নন্দবাবা নন্দ উপানন্দ আদি সকলে যারা শ্রেষ্ঠ বয়োজ্যেষ্ঠ তারা তো একেবারে ভীষণ ব্যস্ত, ইন্দ্রের যাগ হবে, ইন্দ্রের যজ্ঞ হবে, ভীষণভাবে ব্যস্ত। সেখানে গিয়ে বলছেন বাবা বাবা এ কি হচ্ছে এসব, আমি তো কিছু বুঝতে পারছি না, আমি তো আপনজন, কিছু কিছু কথা আছে হয়তো সকলকে বলতে নেই, কিন্তু আমাকে তো সব কিছু বলা উচিত। ভগবান তো বুঝতে পারছেন যে ইন্দ্রযজ্ঞ করলে তো ইন্দ্র এসে খেয়ে চলে যাবে, আর আমি এত বড় ভগবান থাকতে আর একটা সাধারণ দেবতা এসে খেয়ে যাবে, এটা কি হতে পারে নাকি? তাই প্রভু সর্বান্তর্যামী, তিনি সব জেনে শুনেও কি বলছেন, কথ্যতাম মে পিত কোয়ম সম্ভ্রম বা উপাগত কিম ফলম কস্য চোদ্দেশ্য কেন বা সাধ্যতে মখ এতদ ব্রুহি মান কাম মর্ঝম শুশ্রু সবে পিত। হে পিত, আপনি কি করতে যাচ্ছেন? মর্ঝম শুশ্রু সবে, আমাকে সেই কথা শ্রবণ করান। আপনারা এত জাঁকজমকের সঙ্গে আনন্দ করে সমস্ত ব্রজবাসীগণ মিলিত হয়ে চতুর্দিকে দেখছি মিষ্টি আর মিষ্টি। আমি জানতে চাই কি হবে, কেন হচ্ছে, তার ফল কি, তার উদ্দেশ্য কি, আর তা করলেই বা কি হবে, আমি সব জানতে চাই। সমস্ত বয়োজ্যেষ্ঠ গোপেরা বললেন, নন্দ বাবা, লালাকে জানানো উচিত, কেন কি জন্য হচ্ছে, সে তো আমাদের রক্ষক, বয়সটা ছোট হলে কি হবে চিন্তা করে দেখো, সেই পুতনাবধ থেকে নিয়ে আর আজ পর্যন্ত কত কত অসুরকে বিনষ্ট করে আমাদের রক্ষা করেছে। অর্থাৎ তাকে বালক না মনে করে সব বিষয়টা বলা যাক। নন্দবাবা কৃষ্ণকে নিজের এক উরুদেশে বসিয়ে আদর করতে করতে বলছেন, খুব আদর করলেন, চিবুকে হাত দিয়ে মাথায় হাত বুলাচ্ছেন আর বলছেন, লালা আমরা কি জন্য করি জানো তো, আমরা এক ইন্দ্রের যজ্ঞ করি প্রতি বছর, আমাদের পরম্পরাক্রমে চলে আসছে, এই যজ্ঞ খুব সুন্দর হয়। তা বলছেন, না এই যজ্ঞ করলে কি হয়? নন্দ মহারাজ বলছেন, পরজন্য ভগবান ইন্দ্র মেঘাস্তস্যাত্ম মূর্তয় তেভি বর্ষন্তি ভূতানাম প্রীণনং জীবনং পয়ঃ। নন্দ বাবা ছোট্ট সাধারণ বালককে যেমন বাবা মা বোঝায়, তার মুখে হাত দিয়ে আদর করে বলছে যে, লালা এই দেবরাজ ইন্দ্র হচ্ছে মেঘেদের রাজা, মেঘাস্তস্যাত্ম মূর্তয়, আর সেই সমস্ত মেঘগণ দেবরাজ ইন্দ্রের আয়ত্তে থাকে, তার শাসনের মধ্যে থাকে। তা দেখো আমরা যে এই যজ্ঞ করি তা কি হচ্ছে, পরজন্য, সুন্দর সুন্দর বর্ষণ হবে, দেবরাজ ইন্দ্র সন্তুষ্ট হলে, বর্ষণ হলে কি হবে, সেই বর্ষার জল পেয়ে চতুর্দিকে হরা ভরা ঘাস উৎপন্ন হবে, আর হরা ভরা ঘাস খেয়ে আমাদের সম্পদ হচ্ছে গোধন, তা সেই গাভী তারা এই নব নব তৃণ খেয়ে তারা বহুদিন মানে দুগ্ধ আদি দিয়ে থাকে, তা সেই দুগ্ধ দিলেই তো তুমি খেতে পাও, অতএব সেই জন্যই ইন্দ্রের পূজা, এটা আমাদের বংশ পরম্পরা হিসাবে চলে আসছে। ভগবান দেখলেন যে এ তো আরেক রকম কথা, তিনি বলছেন, বাবা এই ইন্দ্রপিন্দ্র পূজা করতে হবে না। বলছেন, ছি ছি ছি, এমন বলতে নেই লালা, এ তো অপরাধ হয়ে যাবে, দেবতাদের সম্বন্ধে এমন বলতে নেই। বলছে, তোমরা কি আমাকে শুধু ছোট বালকই মনে করো, জানো আমি কত সাধুসঙ্গ করি? নন্দবাবা মাথায় হাত বুলিয়ে বলছে, বাবা তুমি সকালবেলা উঠেই তো ওই বৎসগুলো চড়াতে যাও, তুমি সাধুসঙ্গটা কখন করো? বলছেন, বাবা তুমি এমন বলবে না, কিন্তু জানো তো আমি সেই বনপ্রদেশে ভ্রমণ করি, আর বৃন্দাবনে বনে বনে সব মহাত্মারা আছে, তাদের সঙ্গ করি। তারা কি বলেন জানেন? তারা শাস্ত্রের বাইরে কিছু বলেন না। বলছেন, আচ্ছা কি বলেন তারা? বলছেন, তারা বলেন কি যে, কর্মণা জায়তে জন্তু কর্মণৈব বিলীয়তে সুখম দুঃখম ভয়ম ক্ষেমম কর্ম নৈবাভিপদ্যতে। বাবা, শাস্ত্রে বলেছে, সাধুগণ আমাকে বলেন যে দেখো, যে যেমন কর্ম করবে তার কর্মফলটা তদনুরূপ সে আপনা আপনি প্রাপ্ত হয়। তা সর্বেশ্বর দেবরাজ ইন্দ্রের কাজই দিয়েছে কি, সে বর্ষা ঋতুতে বর্ষণ করবে, তার কাজ দিয়ে রেখেছে সেবা, তার কর্মই হচ্ছে বর্ষণ করবে। আর সে যদি বর্ষণ না করে যথাসময়ে, তাহলে সর্বেশ্বর প্রভু তাকে শাস্তি বিধান করে, তার কর্মই সেটা, সে কেন বৃষ্টি করবে না, তার তো পূজা করার কথা কোনো শাস্ত্রে লেখা নেই। আচ্ছা ঠিক আছে, আমার কথাটা যদি তোমাদের সকলের ভালো না লাগে না, তাহলে তোমরা এক কাজ করো, অর্ধেক গোপ ইন্দ্র যাগ করুক আর অর্ধেক গোপ তারা ইন্দ্র যাগ করবেন। তাহলে দেবরাজ ইন্দ্র যখন বর্ষণ করবে, যারা ওই ইন্দ্র যজ্ঞ করেছে তাদের ক্ষেত্রে বর্ষণ হবে, যারা করেনি তাদের ক্ষেত্রে বর্ষণ হবে না, এটা প্রমাণ হয়ে যাবে। এখন মনে করুন যে হয়তো একই সঙ্গে অনেক জমি রয়েছে, তার মধ্যে হয়তো 50 জনের জমি আছে, মাঝখানে 25 জন যজ্ঞ করেনি, তাহলে 25 জনের ওই ক্ষেত্রে বর্ষণ হবে না, বাকি 25 জনের ক্ষেত্রে বর্ষণ হবে। এই শর্তে তোমরা তাহলে এক কাজ করো, অর্ধ অর্ধ ভাগ হয়ে তোমরা সেই যজ্ঞ করো, সব সরল চিত্ত ব্রজবাসীগণ। গোপেরা চিন্তা করলেন, এই কৃষ্ণ এ তিন জায়গা থেকে ব্যাকা, আর কথাও বলে ব্যাকা ব্যাকা। নন্দ মহারাজ খানিকক্ষণ মাথা চুলকিয়ে বলছেন, লালা, এই তোর ব্যাকা কথা না আমার মাথায় ঢোকে না, আমরা হলাম ঘোষ জাতি, সরল সিধা লোক আমরা, তুই কি বলতে চাস তাই বল। বলছেন, এই দেবরাজ ইন্দ্র টিন্দ্র কেউ নেই, তারা কখনো এইভাবে পুজো পাওয়ার যোগ্য নয়, একমাত্র আমাদের এই ব্রজের মধ্যে ভগবান হচ্ছে গিরিরাজ বাবা, গিরিরাজ মহারাজ, তিনি সাক্ষাৎ ভগবান, তার পূজা। বলছেন, তার পূজা করলে আমাদের কি হবে? বলছেন, আচ্ছা শোনো, তোমরা যে এই বংশ পরম্পরা ক্রমে এই দেবরাজ ইন্দ্রের পূজা করে আসছো, তা তোমরা কি কখনো দেবরাজ ইন্দ্রকে সাক্ষাৎ করেছো, দর্শন পেয়েছো? বলছেন, না তা তো বাবা পায়নি। বলছেন, আমি এর মানে গ্যারান্টি নিচ্ছি যে আমার এই গিরিরাজ বাবার পূজন করলে তিনি সাক্ষাতে প্রকট হবে, এটা আমার দায়িত্ব। সমস্ত ব্রজবাসীরা শুনে বলেন, এ তো কেমন ভগবান যে সাক্ষাতে প্রকট হবেন। বলছেন, ঠিক আছে, তাহলে না আমরা সেই পূজাই করব, কিন্তু দেখো লালা, আমরা কিন্তু সাক্ষাতে দেখতে পারবো তো? বলে, কেন, আমার কথায় তোমাদের বিশ্বাস হয় না? বলছে, না না সে কথা না, মানে আমরা এটা একটু মানে আরো পাকাপোক্ত হয়ে নিচ্ছি। বলছেন, হ্যাঁ, এ তো আমি বলছি, আমি অনুমোদন করছি সেই প্রভু সাক্ষাতে দর্শন দেবেন, এটা আমি বলে রাখছি, এটা আমি কথা দিলাম। আমার কথা কখনো নড়চড় হয় না, আমার কথা কখনো এক তিল এদিক ওদিক যায় না, আমার কথা কখনো অন্য পথে যায় না। অতএব হে ব্রজবাসীগণ, তোমরা সকলে মিলে এই মানে দেবরাজ ইন্দ্রের পূজা ছেড়ে গিরিরাজ বাবার পূজন করো। সমস্ত গোপেরা বললেন, নন্দ বাবা, আমাদের লালা, আমাদের রক্ষক, সে কখনো বাজে কথা বলে না, এই সত্য কথা, একটু এই মানে ছোট ছোট ছেলে পুলেদের সঙ্গে মিলেমিশে একটু দুষ্টামি করে, কিন্তু যা কথা বলে ঠিক বলে, অসুরদের বিনাশ করেছে, তার কত ক্ষমতা জানো? এক কাজ করো, আমরা এবার কৃষ্ণের কথাই শুনি, কানাই কি বলেছে সেটাই ঠিক। নন্দবাবা বললেন, কানা, তুই যে এই গিরিরাজ বাবার পূজন করতে বলছিস, আমরা তো কোনোদিন করিনি, তার জন্য ভালো পুরোহিত প্রয়োজন, পাবো কোথায়? বলছে, সেসব চিন্তা নেই, ওই গিরিরাজ বাবার পুরোহিত আমিই হলাম, আমিই পূজারী হ। বলছেন, ও তুমি কোথা থেকে জানলে এসব লালা? বলছেন, আমি বললাম না আমি সাধুসঙ্গ করি, আমি কি আর ওই শুধু ওই বৎসাচরণ করে বেড়াই, আমি সাধুসঙ্গ করি। আচ্ছা ঠিক আছে, তাহলে তাই হোক। আচ্ছা এখন আমরা কি করব, পূজার জন্য কি কি আয়োজন করব কি না করব সেগুলো বলো। বলছেন, আমার গিরিরাজ বাবার অত পূজন টুজনে অত সন্তুষ্ট নন, তিনি যত ভালো ভালো উপাদেয় খাদ্য সামগ্রী অর্পণ করা যাবে তুলসী মঞ্জুরি দিয়ে তাতেই তিনি সন্তুষ্ট। বলছে, সে কি কোনো আয়োজনের প্রয়োজন নেই? বলছে, ছোট মোটো আয়োজনের প্রয়োজন আছে, ও তো আমি সঙ্গে সঙ্গে ব্যবস্থা করে দেবো, কিন্তু এখন থেকে আর এই মথুরাতে কোনো কিছু না পাঠিয়ে সব দুধ দই ঘোল যা কিছু আছে সেগুলো একত্রিত করা। গিরিরাজ বাবাকে মানে মিষ্টি দিলে আর তো কোনো কথাই নেই। কৃষ্ণ তখন মনে করছেন, যাক মোটামুটি প্ল্যানটা ঠিক করলাম। সরলচিত্ত গোপগণ বললেন, ঠিক আছে আমরা তাই করছি, কিন্তু তুমি আমাদের সব উপদেশ দেবে। বলছেন, ঠিক আছে সে চিন্তা নেই। এবারে ঠিক তাই করলেন। সমস্ত ব্রজবাসীগণ একেবারে সল্লাসে কি করছেন তারা, বিভিন্ন প্রকার, সে যে ছাপ্পান্ন ভোগও তার কাছে কিছু নয়, মানে যত যত প্রকার হতে পারে সেই প্রকার বৃষ্টি আদি সমস্ত ব্রজবাসীগণ তৈয়ারি করা আরম্ভ করলেন। আর সকলের মধ্যে সল্লাসটা কেন, যে কানা বলেছে যে সেই ভগবান সাক্ষাতে দর্শন দেন, এই জন্য তারা আরো বেশি আগ্রহান্বিত হয়ে উল্লসিত হয়ে তারা ওই কার্য সুসম্পন্ন করার জন্য চতুর্দিকে, সে কত রকম মিষ্টি একটা দুটো নাম বলে কোনো লাভ নেই, মানে যত প্রকার হতে পারে সব তৈরি হয়ে গেল। আর অন্ন তৈরি করলেন, সে তো মানে দ্বিতীয় গিরিরাজ পর্বতের নেই। সর্বপ্রথম গিরিরাজের তটদেশ একেবারে গোময় প্রলেপ করা হল, তারপরে সমস্ত ব্রজবাসীগণ শকট মধ্যে রেখে সেই সমস্ত খাদ্য দ্রব্য, সে যে কত কত শকট লেগেছিল তার কোনো শেষ নেই। এবারে সব সাজানো হল, গিরিরাজের তট দিয়ে সব সাজিয়েছেন, আর লালা ভালো করে দেখছেন কোথায় কোনটা আছে, সব ঠিক আছে কি। এবারে বলছেন, লালা এবার তো সব খাদ্য সামগ্রী ভোজন সামগ্রী আমরা তো নাবিয়ে দিয়েছি, এবার কি করতে হবে? বলছেন, কেন এবারে সব ব্রজমায়েরা সব তুলসী মঞ্জরি দিক সবার উপরে। এবারে তুলসী মঞ্জরি দিতেই তো মোটামুটি কয়েক ঘন্টা লেগে গেল, কারণ তো অনেক ব্যঞ্জন, অন্ন তো একেবারে স্তূপীকৃত করেছেন। এবারে কৃষ্ণ, কানা হচ্ছে পূজারি, বলছেন, লালা এবারে কি করব? বলছেন, এবার গিরিরাজ বাবাকে অভিষেক করতে হবে, মানে স্নান করাতে হবে। তদানীন্তন সময়ে ওই গিরি গোবর্ধনের অনতি দূরে, কিছুটা দূরে, খুব দূরে নয়, মানে যমুনা বয়ে চলত, ভাগবতের মধ্যে এই প্রমাণ দেওয়া রয়েছে। বলছেন, সকলে মিলে সমস্ত গোপ ব্রজ মায়েরা ব্রজ বালারা সকলে মিলে একবারে সুবর্ণ কলসে করে এনে গিরিরাজ বাবাকে স্নান করাতে হবে, বেশ খানিকটা দূরে যমুনা। সকলে তো একবারে মানে হইচই রবে আনন্দ করতে করতে গিরিরাজ বাবাকে স্নান করানোর জন্য জল আনতে লাগলেন। এখন ওই সপ্ত ক্রোশ ব্যাপী গিরিরাজ বাবাকে স্নান করানো কি আর সাধারণ কথা? অনেকক্ষণ স্নান করিয়েও কিছু হল না। সমস্ত ব্রজবাসীরা বলছে যে, লালা তোর এই গিরিরাজ বাবাকে কে স্নান করাতে পারবে বল, অত দূর থেকে জল এনে এনে আমাদের কোমর সব ব্যথা করছে, মানে এখনো গিরিরাজ বাবার গোপটাই আমরা ভেজাতে পারলাম, তাহলে স্নানটা কি করে করাবো? বলছেন, আচ্ছা এই ব্যাপার, আরে আমাকে বলবে তো, আমি মুখ্য পূজারী আছি তো। বলছেন, সকলে চোখ বন্ধ করো। এবারে সকলে চোখ বন্ধ করেছে। বলছেন, এবারে গঙ্গা দেবীকে চিন্তন কর,
এবারে গঙ্গা মাইয়া চিন্তন করলেন, করার সঙ্গে সঙ্গে সেখানে গঙ্গা দেবী একেবারে মানে পাতাল গঙ্গা হয়ে একেবারে প্রকট হল, বলল মানসী গঙ্গা কি জয়। এবারে নিকটে হয়ে গেল মানসী গঙ্গা, সকলে তো একেবারে গিরিরাজ বাবা জয় দিতে দিতে সঙ্গে সঙ্গে স্নান আদি করাল। নন্দ বাবা উপনন্দ আদি বলছেন, লালা এবারে ঠাকুরের ভোগ লাগাতে হবে তো, তাই পর্দা দিতে হবে না? বলছে না না, আমার ভগবানের পর্দার প্রয়োজন হয় না, বিনা পর্দাতেই পান। মধুমঙ্গল গিয়ে বলছেন, তোর ভগবান কেমন রে, সকলের সামনে খাবে, একটু লজ্জা টজ্জা কম আছে নাকি? বলছেন চুপ, এমন বলতে নেই ভগবানের সম্পর্কে, যা তুই ওইদিকে গিয়ে অনেক সেবা আছে কর সেগুলো। এবারে সমস্ত ব্রজবাসীগণকে বলছেন যে এবারে মোটামুটি যে মানে যেগুলো সাধারণ পূজা যে বিধি সেগুলো করা হয়েছে, এবারে গিরিরাজ বাবাকে স্মরণ করতে হবে হাত জোড় করে প্রার্থনা করে। সকলে হাত জোড় করে বিনয়ভাবে প্রভুর মানে গিরিরাজ বাবার প্রার্থনা করল। প্রার্থনা যখন করছেন, লালা মানে কানাই বলছে, কেউ চোখ খুলবে না, চোখ খুললে তো দেখে ফেলবে তো। বলছেন কেন? বলছেন প্রভুকে স্মরণ করার সময় চোখ বন্ধ রাখতে হয়, তাহলে গিরিরাজ বাবা প্রকট হবেন। বলছেন ঠিক আছে, আমরা চোখ জোর করে বন্ধ করে রাখবো, অসুবিধা নেই। এবারে গিরিরাজ বাবাকে তারা স্মরণ করছেন, আর প্রভু মানে কানা সকলের দিকে দৃষ্টিপাত করে দেখছেন, সকলেই তো চোখ বন্ধ করে কাতরভাবে প্রভুকে আরতি করছে। এবারে এই নটখট কৃষ্ণ কানাইয়া সে কি করেছে, মানে আরেকটা বিশাল রূপ ধারণ করে গিরিরাজ পর্বতের উপরে গিয়ে বসে পড়েছে, আর এক শরীরে তিনি ছোট্ট রূপে রয়েছেন কানাই। এবারে সমস্ত সরলচিত্ত ব্রজবাসীগণকে বলছেন যে দেখো দেখো, ওই দেখো গিরিরাজ বাবা প্রকট হয়ে গেছেন, তোমরা এবার চক্ষু খোলো। এবার সকলে দেখছেন কি আশ্চর্য, সাক্ষাতে গিরিরাজ বাবা একবারে বিশাল কায়, বিশাল শরীর, বিশাল শ্রীঅঙ্গ বিশিষ্ট একবারে আকাশের মতন তিনি সেখানে বসলেন। বলল গিরিরাজ মহারাজ কি জয়। এবারে সমস্ত ব্রজবাসীগণ শুধু গিরিরাজ বাবার জয় দিচ্ছেন। গিরিরাজ বাবা সকলকে দুই হাত তুলে সেই জয়ধ্বনি থামালেন, বলছেন হে ব্রজবাসীগণ, তোমাদের আরতিতে তোমাদের প্রার্থনায় আমি আসতে বাধ্যই হলাম। কৃষ্ণই বলছে, ওই ছোট্ট কৃষ্ণ, তা বলো আমাকে যে এখানে আবাহন করা হয়েছে তার কারণটা? বলছেন কেন প্রভু, আমরা আমাদের লালা বলেছিল আপনাকে, আপনার যজ্ঞ করলে আপনি নাকি মানে শুনেছি অন্ন পেতে খুব ভালোবাসেন, সেই জন্য আমরা অন্নকূট করেছি, আর এই সমস্ত যে দ্বিতীয় পর্বত সমতুল্য যে সমস্ত ভোজন সামগ্রী এ আপনার উদ্দেশ্যে আমরা যৎকিঞ্চিত বানিয়েছি, তা আমাদের আপনাকে আবাহন করার মুখ্য কারণ হচ্ছে যে আপনাকে দর্শন পেলাম, এক বাসনা পূর্ণ হয়েছে, আরেক বাসনা হচ্ছে এই সমস্ত ভোজ্যদ্রব্য আপনি যদি মানে পান তাহলে মানে আমরা অতীব খুশি হব এবং ধন্য হব। বলছেন ওহো, এই ব্যাপার, তোমরা ব্রজবাসীগণ আমাকে সরল চিত্তে এইভাবে যখন নিবেদন করছো, আমি কি তা বহিষ্কার করতে পারি? আমি স্বীকার করলাম। এবারে প্রভু কি করলেন, মানে গিরিরাজ বাবা একটি বড় ঘটি ছিল, হাতটা ধুয়ে এবারে চতুর্দিকে একটু জল ছিটিয়ে দিতে হয় না, যেমনভাবে সাধুরা প্রসাদ পাওয়ার আগে যেমন করেন, ঠিক জল ছিটিয়ে এবারে তিনি পা আরম্ভ করেছেন, আর এদিক ওদিক দেখছেন না কৃষ্ণ, তখন গিরিরাজ বাবা হয়ে বসে আছেন তো, তিনি যখন পাচ্ছেন সমস্ত ব্রজবাসীগণ তারা তো আনন্দের আর সীমা নেই। বলছেন যাক, আমাদের জীবন ধন্য যে কানার কৃপায় আমরা গিরিরাজ বাবাকে দর্শন পেয়েছি, আর তারা সব সময় মানে গিরিরাজ বাবাকে উৎসাহ বর্ধন করার জন্য গিরিরাজ মহারাজ কি জয় বারংবার এই একই ধ্বনি দিচ্ছেন। আর গিরিরাজ বাবা যখন ভীষণভাবে পাচ্ছেন, মা যশোদা টুক টুক করে গিরিরাজ বাবার মুখটা খুব ভালো করে দেখছে, মা যশোদা দেখে চিন্তা করছেন, আমার লালার মুখের সঙ্গে এই বিশাল ভগবানের তো একেবারে তার মুখের সঙ্গে একেবারে হুবাহু মিল আছে। তিনি সেই ভিড় ঠেলে যেখানে কানাই রয়েছে এসে কানাকে পিঠের দিকে হাত দিয়ে বলছেন, কানা কানা শোন তো একটু এদিকে। বলছেন, বলো মা। বলছেন, ওই ভগবানের মুখ আর তোর মুখ একরকম কেন? কৃষ্ণ তখন মনে করলেন, বোধ হয় তাহলে ধরা পড়ে গেলাম। তখন বলছে, মা তুমি না একেবারে বোকা, এই বলে না গোয়ালিনীরা কিছু বুঝে না, সত্যিই তুমি ওই রকম। আমার মনে হয় না যে তুমি যে আমার সেই পদ্মগন্ধা গাভীর দুধগুলো রাখো, আমার মনে হয় এই গিরিরাজ বাবা মাঝে মধ্যে গিয়ে চুপচাপ খেয়ে আসে, ওই জন্য এক গাইয়ের দুধ খাই, খেয়ে ওই গিরিরাজ বাবার মুখটা আমার মতো হয়ে গেছে। বলছেন, ও এই রকম নাকি? আর মা যশোদা খুবই সরল চিত্তা। বলছেন, ওহো তা হতে পারে, কিন্তু এই গিরিরাজ বাবা আমরা যখন দুধ গরম করে রেখে স্নান আদি করতে যাই, অন্য কোথাও যাই, এসে বোধ হয় মাঝে মধ্যে পায়। বলছেন, হ্যাঁ হ্যাঁ ওটাই ঠিক, তুমি যাও তোমার কাজে যাও। এবারে গিরিরাজ বাবা তো এবারে খুব পাচ্ছেন, আনন্দ করে পাচ্ছেন। এবারে মধুমঙ্গল মানে বটু, বটু বটু তো আবার একটু লোভী বামুন, তো সে চিন্তা করছে এই গিরিরাজ বাবা যেভাবে পাচ্ছেন এ তো আমাদের জন্য কিছু থাকবে কিনা তো কোনো ঠিক নেই। তাই এবার কৃষ্ণের কাছে এসে বলছেন, লালা তোর ভগবান যেভাবে মানে পাচ্ছে এ আমাদের জন্য কিছু থাকবে তো? বলে, দূর বোকা, ভগবান পাওয়ার সময় অমন বলতে নেই, প্রসাদ প্রভু কণিকা ছাড়লেই সেটাই অনেক হয়ে যায়। যা তুই যা ওইদিকে যা, সব হল্লা করছে চেঁচামেচি করছে সামলা। এইভাবে গিরিরাজ বাবা তো খুব সুন্দরভাবে প্রসাদ পেয়ে এবারে হাত ধুয়ে তিনি পেটে হাত দিয়ে বলছেন, হে ব্রজবাসীগণ, আজ বহুকাল পরে আমি এত সুস্বাদু প্রসাদ গ্রহণ করলাম, সুস্বাদু ভোজ্য সামগ্রী আমি সেবা করলাম। বাস্তবিক তোমাদের হাতের রন্ধন প্রশংসনীয়, এবং তোমরা এত কিছু কিভাবে যে বানালে আমি তো পাওয়ার সময় পেয়ে পেয়ে চিন্তা করছিলাম। যা আমি ভীষণভাবে খুশি, বলো তোমরা কি চাও আমার থেকে? সমস্ত ব্রজবাসীগণ করবদ্ধ হয়ে বলছেন যে হে প্রভু, হে ভগবান, হে গিরিরাজ বাবা, আমরা এটাই চাই যে আপনি এই ব্রজ ছেড়ে কখনো ব্রজের বাইরেই যাবেন না। বললেন, তথা। সমস্ত ব্রজবাসীগণ আবার গিরিরাজ বাবা জয় দিচ্ছেন, বলো গিরিরাজ মহারাজ কি জয়। সমস্ত ব্রজবাসীগণ প্রভুর এই আশ্বাস বাণী আশীর্ষ বাণী শ্রবণ করে ভীষণ খুশি হলেন যে গিরিরাজ বাবা তিনি এই ব্রজের বাইরে যাবেন না। এবারে ব্রজবাসীগণ আবার বলছেন যে হে গিরিরাজ বাবা, আপনি কিসে সন্তুষ্ট হন? বলছেন, কেউ যদি আমার এই যে বিশাল কায়, এই গিরি পর্বত, আমার একটি ছোট খণ্ড নিয়েও কেউ যদি পূজন করেন, জানবে যে আমি সাক্ষাৎ রূপে সেখানে রয়েছি। আর আমাকে কেউ যদি এক গন্ডুষ জল আর তুলসী পত্র দিয়ে বলেন গিরিরাজ বাবা তুমি পাও, তাহলে আমি তাকে আমার যথা সর্বস্ব এমনকি আমার আত্মা পর্যন্ত তাকে দান করব। ব্রজবাসীগণ বলছেন, আর? বলছেন, আর আমি যে সপ্ত ক্রোশব্যাপী বিদ্যমান হয়ে আছি, আমাকে কেউ যদি পরিক্রমা করে তাহলে আমি তার যথাযথা মনোইচ্ছা পূর্ণ করে দেবো, যেমন যেমন মনোবাঞ্ছা আমি একেবারে সম্পূর্ণরূপে পরিপূর্ণ করে দেব। হে ব্রজবাসীগণ, তোমরা আমাকে পরিক্রমা করলে আমি সর্বাধিক রূপে খুশি হব, এবং তোমাদের মনে যার যেমন ইচ্ছা আমি সেই ইচ্ছাই পূর্ণ করে দেব। বলছেন, বাবা তাহলে আমরা আজ থেকেই জানতে পারলাম, আর আজ এখন থেকেই আমরা আপনার পরিক্রমা আরম্ভ করি। বলছেন, হ্যাঁ, আর যদি তোমাদের কিছু অভিলাষ থাকে আমার থেকে চেয়ে নিতে পারো। ব্রজবাসীগণ বলছেন, প্রভু আপনি তো সব কিছুই আমাদের দিয়ে দিলেন, আপনি আমাদের এই 84 ক্রোশ ব্রজক্ষেত্র ছেড়ে বাইরে যাবেন না, আপনাকে পরিক্রমা দিলে আপনি আমাদের সমস্ত ইচ্ছা পূর্তি করবেন, অতএব হে প্রভু, হে ভগবান, হে গিরিরাজ বাবা, আমরা আর কিছু চাই না। বলে সমস্ত ব্রজবাসীগণকে তিনি শুভ দৃষ্টি প্রদান করছেন, আর মৃদুমন্ত্র হাসছেন, আর সমস্ত ব্রজবাসীগণ যখন পঞ্চাঙ্গে সাষ্টাঙ্গে প্রণাম করছেন প্রভু, তাদের সকলে প্রণাম স্বীকার করে সেখান থেকে অন্তরিত হয়ে গেলেন। বল গিরিরাজ মহারাজ কি যায়। এবারে সমস্ত ব্রজবাসীগণ প্রথমে গোধনকে সামনে রাখলেন এবং সমস্ত গাভীর শৃঙ্গগুলি সেগুলো স্বর্ণ দিয়ে মোড়া আছে, তাদের পদগুলি রৌপ্য দিয়ে মোড়া আছে এবং বস্ত্রাঞ্চল দিয়েছেন খুব সুন্দর সুন্দর চাদর। পিঠোপরি দিয়ে আগে আগে গোধনকে, গাভী সকলকে, তারপরে বৃদ্ধা মায়েদের স্থান সুন্দরভাবে তারা সেজে গুজে একেবারে কীর্তন করতে করতে যাবেন বলে প্রস্তুতি নিয়েছেন। তারপরে ব্রজ রমণীগণ, ব্রজ গোপীগণ, ব্রজ বালাগণ তারা ক্রমান্বয়ে সকলে একত্রিত হয়েছেন, আর সে সঙ্গে গোপগণ রয়েছেন, সকলের পেছনে রয়েছেন কৃষ্ণের সখাবৃন্দ। তারা সকলে কীর্তন করতে করতে আর গিরিরাজ বাবার জয় দিতে দিতে এই সপ্তক্রোশ পরিক্রমা দেওয়া আরম্ভ করলেন, আর তাদের মধ্যে থেকে মুহুর্মুহু বারংবার সেই গিরিরাজ বাবার জয়ধ্বনি দিচ্ছেন, বল গিরিরাজ মহারাজ কি জয়। এইভাবে সকলে গিরিরাজ বাবার পরিক্রমা সুসম্পন্ন করে প্রসাদ আদি গ্রহণ করে সকলে ভীষণ ভীষণ ভাবে আনন্দিত হয়ে আপন আপন স্থানে প্রস্থান করলেন। দেবরাজ ইন্দ্র চিন্তা করছে, তাই তো এই দিনে আমার যজ্ঞ করে ব্রজবাসীগণ, তার তো কোনো খবর নেই। দুজন দূতকে প্রেরণ করলেন, যাও তোমরা দেখে এসো। তারা গিয়ে বললেন, প্রভু আপনার পাত্তা সব সাফ হয়ে গেছে। বলছেন কেন? বলছেন ওই যে নন্দের বেটা কানা, সে আপনার যজ্ঞকে বিধ্বংস করে দিয়েছে, আর করতে দেবে না। সে গিরিরাজ বাবার যজ্ঞ করতে বলেছে, আর ব্রজবাসীগণ এবার গিরিরাজ বাবাকেই প্রসাদ পাইয়ে দিয়েছেন, সব পেয়ে নিয়েছেন তিনি, আপনার আর কিছু নামগন্ধ সেখানে নেই। বলছেন ওহো, এই ব্রজবাসীগণের এত সাহস। তখন বলাহকা আদি সমস্ত প্রলয়কালীন বর্ষা বর্ষণ করে যে সমস্ত মেঘ তাদেরকে আহ্বান করলেন। তারা এসে মূর্তিমন্ত হয়ে বলছেন, হে দেবরাজ ইন্দ্র বলুন আমাদের কি আজ্ঞা। বলছেন যাও তোমরা ওই যে ব্রজক্ষেত্র একেবারে সেখানে সাগর করে দাও, সেখানে যাতে কিছু আর না থাকে। বলাহকা আদি সমস্ত মেঘগণ এসে এই ব্রজের উপরে প্রথমে তো ঝড় বৃষ্টি সহকারে বর্ষণ আরম্ভ করলেন ভীষণভাবে। এত প্রকারভাবে বর্ষণ আরম্ভ হয়েছে যে এক একটা বৃষ্টির ধারা হাতির সুরের মতন পড়ছে। সমস্ত ব্রজবাসীগণ একেবারে তারা ভেঙে পড়ল, তারা ইতস্তত ছোটাছুটি আরম্ভ করল এবং ঠান্ডায় তারা কম্পমানা হচ্ছে, সমস্ত শরীর ঠান্ডায় থরথর করে কাঁপছে, আর সেই বৃষ্টিতে তাদের মানে সমস্ত গোধন, সমস্ত ছোট ছোট বালক শিশুরা তারা তো একেবারে মানে ভীষণভাবে কষ্ট পেতে লাগ। এবারে সকলে কৃষ্ণের শরণাপন্ন হলে বৃষ্টি চলেছে একেবারে ভয়ঙ্কর ভাবে, কৃষ্ণের শরণাপন্ন হয়ে তারা বলছেন যে হে কানা, তোমার কথা অনুযায়ী আমরা গিরিরাজ বাবার পূজন করেছি, আমাদের দেবরাজ অসন্তুষ্ট হয়ে এই প্রকার অত্যাচার আরম্ভ করেছে, তুমি কিছু ব্যবস্থা নাও। বলছেন আমি কি ব্যবস্থা নিব, আমরা তো পূজন করেছি গিরিরাজ বাবার, অতএব তার তটদেশে গিয়ে আমরা তাকেই জানাই। সমস্ত ব্রজবাসীগণ একত্রিত হয়ে গিরিরাজ সন্নিকটে এলেন। গিরিরাজের সন্নিকটে আসলে প্রভু এবার বলছেন, গিরিরাজ বাবা তো কানাই নন্দলালাই, বলছেন যে হে ব্রজবাসীগণ এবারে তোমরা মানে গিরিরাজ বাবাকে রক্ষার জন্য জানাও। সকলে চোখ বন্ধ করে মানে কৃষ্ণের দিকে অনেকক্ষণ তাকিয়ে থেকে এবার কৃষ্ণ যখন বললেন, চোখ বন্ধ করে গিরিরাজ বাবার স্তব স্তুতি করছে। আর ঠিক সে সময় কৃষ্ণ কি করলো, সর্বসমক্ষে কি করলো, ইত্যুক্তৈকেন হস্তেন কৃত্বা গোবর্ধনাচলম দধার লীলয়া কৃষ্ণস ছত্রাকামিব বালক। সেই বিশাল সপ্তক্রোশব্যাপী বিশাল গিরিরাজ এখন তো সেই ঋষির অভিশাপের কারণে ধীরে ধীরে গিরিরাজ তো লুপ্ত প্রায়, এই কলিকালে তো লুপ্ত হয়েই যাবেন উনি, কিন্তু সেই দ্বাপর যুগে বিশাল শরীর তার, এপাশের থেকে সূর্য উদিত হলে ওপাশে ছায়াই থেকে যেত, এত বিশাল। তিনি কি করলেন, ছত্রাকমিব বালক, যেমন ছোট বালকেরা একটি ছত্র ধারণ করে ঠিক তদ্বৎ তিনি অত বড় গিরি পর্বতকে, গিরিরাজকে তিনি এই বামহস্তের অঙ্গুষ্ঠ, বামহস্তের এই কনিষ্ঠ অঙ্গুলো করে তিনি ধারণ করলেন। বল গিরিরাজ মহারাজ কি জয়। ধারণ করে সমস্ত ব্রজবাসীগণকে বললেন, হে ব্রজবাসীগণ, হে ব্রজ মায়েরা, হে ব্রজ ললনাগণ, তোমরা নিজের নিজের সমস্ত দ্রব্য সামগ্রী গোধনকে নিয়ে এই গিরিগহরে, গিরিকন্দরে প্রবেশ করো, আর কোনো অসুবিধা নেই, তোমরা ভয় পেও না যে এই গিরি পর্বত আমার হাত থেকে হয়তো পতিত হতে পারে, তোমাদের কোনো ভয় নেই, তোমরা নির্ভয়ে প্রবেশ করো। সমস্ত ব্রজবাসীগণ এবারে গিরিরাজ বাবার জয় দিচ্ছেন, আর কৃষ্ণ কানহার জয় দিয়ে সকলে সেই গিরি কন্দরে প্রবিষ্ট হলেন। সেখানে সকলে কৃষ্ণ গুণগান কীর্তন করছেন, রাধারানীও রয়েছেন, এবং ঠিক সে সময় সমস্ত ব্রজবাসীগণ বড় আশ্চর্যান্বিত হয়ে কি করলেন, যে আমাদের লালার আঙুলে ব্যথা লাগবে, তাই নিজের নিজের যে লাঠি থাকে বাঁশের সেগুলো দিয়ে সকলে ধারণ করে আসে। এবারে দেবরাজ ইন্দ্র স্বয়ং এসে কি করছেন, বারংবার ওই গিরি পর্বতের উপরে বজ্রপাত পর্যন্ত করছেন, কিন্তু প্রভু যে জিনিসকে ধারণ করে রেখেছেন তাতে তো কিছু হতেই পারে না, কোনো ক্ষতিই হতে পারে না। আর এইভাবে যখন বর্ষণ করতে করতে কতদিন করলেন, যখন তিন দিন হয়ে গেল তখন সমস্ত ব্রজবাসীগণ লালাকে বলছে, কানা তোর ওই ছোট্ট আঙুলটা ব্যথা হয়ে গেছে, তুই এক কাজ কর, খানিকক্ষণ একটু ঘুমিয়ে যা, আর আমরা এই লাঠিগুলো দিয়ে ধরে রেখেছি, অসুবিধা নেই। লালা কৃষ্ণ বলছে যে হে ব্রজবাসীগণ, তোমাদের ওই লাঠির উপরে গিরিরাজ টিকে আছে মনে করছো? তো বলছেন, আরে বোকা ছেলে কোথাকার, তাহলে ওই তোর মোমের মতো আঙুলের উপরে কি এই গিরিরাজ টিকে আছে, এ তো আমরা সকলে লাঠি দিয়ে ঠেকিয়ে রেখেছি। বলছেন, ওহো তাই নাকি। এবারে কৃষ্ণ করেছেন কি, অল্প একটু নাবিয়েছেন আর সে লক্ষ লক্ষ সব লাঠিগুলো চটাচট সব ভেঙে। ব্রজবাসীগণ বলছেন, লালা তুমি ধরো 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 ধরো, এ আমরা তো মোমের পুতুল, আমরা তো নিমিত্ত মাত্র, তুমি আর নিচু করলে আমাদের গলাগুলো লাঠির মতো চটপট করে ভেঙে যাবে। সমস্ত ব্রজবাসীগণ বলছেন, কি আশ্চর্য, এই লালার এত শক্তি, সে এত বড় গিরি গোবর্ধন ধারণ করেছে, এ তো বড় আশ্চর্য। সপ্ত দিবস অতিবাহিত হল, দেবরাজ ইন্দ্রের মানে যত মেঘেদের যা জল ছিল জল শেষ, ব্রজমণ্ডলে কিচ্ছু হয়, ব্রজমণ্ডলে কিছুই হয়। এবারে সমস্ত ব্রজবাসীগণকে বললেন, হে ব্রজবাসীগণ, দেখো দেখো আকাশ নির্মল হয়েছে এবং আর বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই, তোমরা নিজের নিজের সমস্ত গোধন জিনিসপত্র নিয়ে তোমরা গিরিকন্দরের বাইরে বেরো। সকলে কি করলেন, ধীরে 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 সমস্ত দ্রব্য সামগ্রী বাচ্চা সকডাতি নিয়ে তারা বাইরে বেরিয়ে পড়লেন। প্রভু কি করলেন, আবার সর্বসমক্ষে, আগে তো কেউ পূর্ণরূপে দেখতে পাননি তিনি কেমনভাবে তুলেছেন না তুলেছেন, এখন কি করছেন, ভগবান অপি তংশৈলম স্বস্থানে পূর্ববত প্রভু পশ্যতং সর্বভূতানাম স্থাপয়ামাশো লীলয়া। কি বলছেন দেখুন, মানে পশ্যতং সর্বভূতানাম, সকলে দেখতে পাচ্ছেন, এমনভাবে প্রভু গিয়ে কি করলেন, সেই বিশাল গিরিরাজকে তিনি অতি অনায়াসে যেখানে ছিল পূর্বের ন্যায় পূর্ববৎ সেখানেই রেখে দিলেন। বলে গিরিরাজ মহারাজ কি জয়। এবারে দেবরাজ ইন্দ্র সে তো চিন্তাযুক্ত হল, কেন হলো, কিভাবে হলো, কেন এই ব্রজমণ্ডলে কিছু হলো না। টিকাকার শ্রীধর স্বামীপাদ তিনি বিষ্ণু পুরাণ থেকে উদ্ধৃতি করেছেন কথা একটি, আমরা সেটাও শ্রবণ করি। যখন বৃষ্টি হচ্ছিল তখন ভগবান শ্রীবিষ্ণু তিনি সুদর্শন চক্র দ্বারা এই ব্রজমণ্ডলকে আচ্ছাদিত করে রেখেছিলেন, যাতে সেই বৃষ্টি ব্রজমণ্ডলে মানে কিছুই না করতে পারে। এবারে সেই সুদর্শন চক্রের উপরে যে জল ছিল সেই জল গেল কোথায়? সুদর্শন চক্র জল তার উপরে ধারণ করে রেখেছিলেন। বুঝলেন, তারও আরেক লীলা। কি লীলা? একবার অন্নপূর্ণা দেবী আর আমাদের ভোলেনাথ দুজনের মধ্যে মানে একটু তর্কতর্কি হয়েছে। অন্নপূর্ণা দেবী বলছেন কি, প্রভু আমি আপনার কৃপায় ভগবানের কৃপায় এমনই যে আমি আমার থেকে আহার অন্নাদি কখনোই সমাপ্ত হয় না। বলছেন ঠিক আছে, আমি তোমার এই ইচ্ছা একদিন তার ইচ্ছার বিরোধ করে দেব। ভোলেনাথ করেছেন কি, একদিন অগস্ত ঋষিকে তিনি ডেকেছে, নিমন্ত্রণ দিয়েছে। আর এই অগস্ত ঋষি, তিনি তো সাগর পান করা মুনি, তাকে এনেছে। এবারে বলছেন যে দেবী অন্নপূর্ণা, আজ আমি এক সাধু বাবাকে নিয়ে এসেছি, তার কিন্তু মোটামুটি পেটটা পুরে দিতে হবে, একেবারে আমরা বলি না মহাপূরণ, অতএব মহাপূরণ করাতে হবে। বলছেন ও তোমার চিন্তা নেই প্রভু, আমি তা করে দেব। এবারে অগস্ত ঋষি, তিনি সাগর পান করা মহামুনি, তিনি তো এবার পাচ্ছেন পেতে পেতে মানে অন্নপূর্ণা দেবী আর আহার কি দেবেন, সমস্ত কিছু শেষ। অন্নপূর্ণা দেবী তো মানে স্পর্শ করার সঙ্গে সঙ্গে একেবারে স্তূপীকৃত হয়ে যায়, কিন্তু তার পূর্বেই অগস্ত ঋষি সব সহা করছে। আর এসছেন তো মহাদেব প্রভুর সঙ্গে যুক্তি করে, তিনি একেবারে ফুল দমে চালাচ্ছেন। এবারে অন্নপূর্ণা দেবী দেখছেন এ তো আমার ভাণ্ডার শেষ, কি করি আমি? অন্নপূর্ণা দেবী ভগবান শ্রীবিষ্ণুর শরণাপন্না হলেন। বলছেন প্রভু আপনি আমার মান রক্ষা করুন, আমি এই আমার মানে এই মহাদেব ভগবানের কাছে আমি হাঁটতে রাজি নই, প্রভু আপনি রক্ষা করুন, আমি আপনার শরণাপন্না, আপনি আমি আপনার দাসী, আপনি রক্ষা করুন। এবারে বিষ্ণু ভগবান এসেছে, প্রার্থনা করেছেন, শরণাপন্না হয়েছেন। বিষ্ণু ভগবান এসেছেন তখন একটি সুবর্ণ আসনের মধ্যে, সুন্দর আসনের মধ্যে প্রভুর বসার ব্যবস্থা হল। সঙ্গে সঙ্গে মা অন্নপূর্ণা তাকে দণ্ডবাদ প্রণামাদিত করেছিলেন, পূজনাদি করলেন। এবারে তিনি বুঝতে পারলেন প্রভু একটা কিছু আমার করে মানটা রাখবেন। এবারে প্রভু তিনি সুন্দর স্বর্ণ থালির মধ্যে বিভিন্ন ব্যঞ্জন দিয়েছেন মা অন্নপূর্ণা, তিনি পেয়ে এবার কি করলেন, তাড়াতাড়ি উঠে পড়লেন। এবার কোনো সম্মানিত ব্যক্তি যদি আসেন তাহলে সকলকে উঠে দাঁড়াতে হয়, আবার চলে যাওয়ার সময় উঠে দাঁড়াতে হয়। এবারে ঋষি অগস্ত দেখছেন প্রভু দাঁড়িয়ে উঠেছেন মানে আমাকেও দাঁড়াতে হবে, তিনি উঠে দাঁড়িয়েছেন। আর উঠে দাঁড়িয়ে তো আবার প্রসাদ পাবেন না, নিয়ম আছে, কতগুলো শাস্ত্রীয় নিয়ম আছে এসব, যে প্রসাদ পেতে পেতে উঠতে নেই, আর উঠলে আর পেতে নেই। প্রভু যখন হস্ত দৌত করছেন, ঋষি অগস্ত আর কি করবেন, পেটে হাত বুলিয়ে তিনিও মাটি পেটে বুলিয়ে এবারে তিনিও হস্ত ধুয়ে ফেললেন। এবারে প্রভু দেখছেন যে আমার এই মহাদেব ভগবান আরেক লীলা না করে বসে। অগস্ত ঋষি বলছেন যে দেবী অন্নপূর্ণা আমি একটু জল পান করব। ভগবান বিষ্ণু বলছেন না না, জল পান করার দরকার নেই, আমি সুন্দর জল রেখে দিয়েছি, একেবারে বিশুদ্ধ জল। এবারে ওই সুদর্শন চক্রের উপরে যত জল ছিল ওই সাগর পান করা মহামুনি ঋষি অগস্তকে বলছেন এই খুব সুন্দর জল, একেবারে কোনো দূষিত কিছু নেই, আমরা যেমন বলি না সুন্দর জলের দরকার, সেই প্রকার সুন্দর জল তিনি সব পান করলেন। এই কারণে ব্রজমণ্ডলে বিন্দুমাত্র মানে কোনো প্রভাব পড়েনি জলের, ওই প্রথম অবস্থাতে যতটুকু পড়েছিল, তারপরে দেবরাজ ইন্দ্র সব জল ওই সুদর্শন চক্রের উপরে ছিল আর ঋষি অগস্ত এসে তা পান করলেন। দেবরাজ ইন্দ্র তিনি চিন্তা করলেন, তাই তো, সাক্ষাৎ ভগবান ছাড়া আমার ওই ভয়ঙ্কর বজ্রাদি বলাহকাদি মেঘ সকল যা প্রলয় কালে বর্ষণ করে থাকে তারা তো কিছুই করতে পারলো না, অতএব ইনি সাক্ষাৎ পরব্রহ্ম। তিনি সমস্ত কামধেনু এবং তার বৎসদের নিয়ে এসে উপস্থিত হলেন এবং প্রভুকে অনেক স্তব স্তুতি করলেন, করার পরে অন্তিম সময় সেই স্তবস্তুতি তো দু অধ্যায়, স্তবস্তুতি করার পরে তিনি ওই কামধেনুর দুগ্ধ দিয়ে তাকে অভিষেক করালেন, আর দেবরাজ ইন্দ্রের যে হস্তি সে আকাশ গঙ্গার জল দিয়ে প্রভুকে অভিষেক করলেন, সে হচ্ছে আনোর গোবিন্দকুণ্ড। এই গোবিন্দকুণ্ড সে সময় তৈরি হলো, আর প্রভুকে প্রভুর ওই সময় নাম হচ্ছে গোবিন্দ। বল গোবিন্দ ভগবান কি জয়। এবারে সমস্ত ব্রজবাসীগণ তারা চিন্তা করছেন, দেখো এটা কি করে সম্ভব, 7 বছরের বালক আমাদের কানাই, সে অত বড় গিরিরাজকে কি করে ধারণ করল। টিকাকারগণের ভাষা মূলেও রয়েছে, আমরা টিকার আধারে একটু মানে রসালো বিষয়টা আলোচনা করব। এত বড় গিরি পর্বতকে কি করে ধারণ করল, আমরা মনে করি বোধহয় আমাদের লালা সাধারণ, কিন্তু না না, সাধারণ নয়, এ সাক্ষাৎ ভগবান। তা না হলে অত অত বৃষ্টি, অত বারংবার বজ্রপাত, আবার সে সপ্ত ক্রোশব্যাপী এক বিশাল পর্বত সে কি করে ধারণ করতে পারে, ইনি ভগবান। কেউ কেউ বলছেন দেখো চিন্তার বিষয় আছে, আমরা তো সব বোকা মানুষ, সরল মানুষ, আমরা এই সমস্ত বুঝতে পারি না। দেখো ওই বালক জন্ম নিল, 3 দিনের দিন এক রাক্ষসী পুতনাকে বধ করল, আমরা মনে করলাম বোধহয় সে এমনিই মারা গেছে। 3 মাস বয়সে সে বিশাল এক শকটকে এমনভাবে পদাঘাত করল যে সে শকটে তো একবারে কত উপরে উঠেছিল তার কোনো ঠিক ছিল না, তার চক্রাদি সব নষ্ট হয়েছিল। আর দেখো তার যখন 1 বছর বয়ঃক্রম, সে তৃণাবর্ত অসুরকে মেরে দিয়েছিল। আমরা মনে করেছি যে ওই তৃণাবর্ত অসুর বোধহয় মানে ওই পাথরের ঠোক্কর খেয়ে মারা গেছে, কিন্তু না, সেই মেরেছিল। আর দেখো মা যশোদা যখন তাকে দামবন্ধন লীলা যে বলা হয়েছে উদুখলে বন্ধন করেছিলেন, তিনি 2টি বিশাল অর্জুন বৃক্ষকে উৎপাটিত করেছে। আমরা মনে করলাম বোধহয় কোনো ভূত প্রেতে বা কংসের মানে সমস্ত রাক্ষস এসে তাকে মারার চেষ্টা করেছে। আবার দেখো আর কি হলো, বলছেন আরো দেখো সেই যে মানে প্রথম প্রথম বৃন্দাবনে আমরা আসলাম, আসার পরে কি দেখলাম, বৎসাসুরকে সে মেরে দিল। তারপরে দেখতে দেখতে এক বকাসুর তাকে মেরে দিল, তারপরে সেই বিশাল অগাসুর তাকে মেরে দিল। আমরা তো বিভিন্ন মত সংযোজন করি। আর দেখো আমাদের সর্বসমক্ষে সেই কালীয় যার তেজ তার বিষ এত ভয়ঙ্কর যে বর্ণনা হয়েছে, আমরা গতদিন শ্রবণ করেছি, তার বিষের তেজ তো নষ্ট করেই দিল, আর তাকে সেখান থেকে দমন করে পাঠিয়ে দিল রমণক দ্বীপে। তারপরে দেখো তারপরে সেই রাত্রিতে আগুন লেগে গেল, আমরা তো দেখিনি ওই আগুন কোথায় গেল, আমাদের তো চোখ বন্ধ করতে বলেছিলেন, ওই আগুনের মনে হয় এই লালাই পান করেছে, তা না হলে ওই আগুন যাবে কোথায় তৎক্ষণাৎ। আবার বলছে দেখো আমাদের সব থেকে আশ্চর্যের বিষয় হচ্ছে আমাদের সর্বসমক্ষে এই সপ্ত ক্রোশব্যাপী গিরিরাজ ধারণ সেই করেছে, এর থেকে একেবারে সাক্ষাৎ প্রমাণ আর কি হতে পারে, এর থেকে সাক্ষাৎ প্রমাণ তো হতে পারে না। দেখো এই লালাকে আমরা অবমাননা করি, তুই তামারি করে কথা বলি, আবার আমাদের পুত্রেরা তার সঙ্গে ক্রীড়া করে, কবাডি খেলে, আবার কুস্তি করে, তার গায়ে পা লাগে, আমাদের কিন্তু অপরাধ হচ্ছে, ইনি ভগবান, সাক্ষাৎ ভগবান। সকলে মিলে নন্দবাবার কাছে গেলে, বলছেন নন্দবাবা নন্দবাবা, সকলে একত্রিত হয়ে বলো তো তুমি একটা সত্য কথা বলো। বলছেন কি সত্য কথা, আমি তো মিথ্যা বলি না। বলছেন না সত্য কথা হচ্ছে এই যে এই যে কৃষ্ণ এই কানাই এ কি তোমার পুত্র। নন্দ মহারাজ তো ক্রোধিত হলেন, বলছেন কি বলো উল্টাপাল্টা, আমার পুত্র নয় কানা, আমার পুত্র। বলছেন না না সেটা ঠিক আছে, কিন্তু তার যে ক্রিয়াকলাপ দেখো এই গিরিরাজ ধারণ আদি থেকে নিয়ে আমরা একেবারে নিশ্চিত হয়ে গেছি যে এই কানহা এ সাধারণ বালক নয়, এ সাক্ষাৎ ভগবান। বলছেন আর না না ভগবান নয়। এবারে সকলের মধ্যে এক আলোচনা আরম্ভ হলো যে কৃষ্ণ সাধারণ কেউ নয়, সাক্ষাৎ ভগবান। এবারে কৃষ্ণের সখা মধুমঙ্গল, দাম, বসুদাম, উজ্জ্বল, স্তক কৃষ্ণ আদি আদি দ্বাদশটি যারা মুখ্য মুখ্য সখা ছিল, তারা গিয়ে তুই তুই করে কথা বলে কৃষ্ণকে। আজকে গিয়ে বলছেন যে হে ভগবান, আপনাকে দণ্ডবত, আপনাকে প্রণাম, আপনি আমাদের ক্ষমা করুন। কৃষ্ণ বলছেন আমাকে ভগবান বলছে, এ কি করে বুঝলো? তা বলছেন আরে বোকার দল, সারাটা জীবনই তুই তুই করে কাঁধে চেপে ঘুরে বেড়াস, আজকে হবার আপনি মানে কি বলতে চাইছিস তোরা? তা বলছেন না হে প্রভু, আপনি আমাদের ক্ষমা করুন। বটু তো কৃষ্ণকে পেলেই আগে পিঠে লাভ দিয়ে উঠে নেন, দুই চারবার তারপর নেবে নেন। সে আগে আগে হাত জোর করে বলছেন যে হে প্রভু, হে ভগবান, হে সর্বেশ্বর, হে নারায়ণ, আপনি আমাকে ক্ষমা করুন। আপনাকে কত আমি মানে পদ দিয়ে স্পর্শ করেছি, কবাডি খেলতে খেলতে কতবার পা লেগে গেছে, কতবার আমি আমার উচ্ছিষ্ট আপনাকে দিয়েছি। হে প্রভু, আপনার চরণে আমি সাষ্টাঙ্গ প্রণাম করছি। দিয়ে চরণ ধরে শুয়ে পড়লেন। কৃষ্ণের 7 বছর বয়স। কৃষ্ণ মধুমঙ্গলের পিঠে এক চাপড় দিয়েছে। দিয়ে বলছেন আরে বোকা, আমি কোথায় ভগবান? তা বলছেন না না না, আপনি ভগবান, আপনি এমন আমাদের সঙ্গে গোপন করলে হবে না, আমরা সব সভা করেছি, সেই মিটিংয়ে পাস হয়েছে যে আপনি সাক্ষাৎ ভগবান, আমাদের অপরাধ হয়ে গেছে, আপনি আমাদের অপরাধ ক্ষমা করুন। কৃষ্ণ বলে কি ধরা পড়ে গেলাম। কৃষ্ণ বলছেন আচ্ছা আমি ভগবান কোথার থেকে হলাম? বলছেন দেখো সেই পুতনাবট, শকট শকট ভঞ্জন, তারপরে সেই তৃণাবর্ত ইত্যাদি ইত্যাদি সব বললেন। বলছেন সে তো আপনা আপনি মরেছিল। বলছেন ঠিক আছে আপনা আপনি মরেছিল, কিন্তু এই গিরিরাজ বাবা তো আপনা আপনি ওঠেনি, তোমার আঙুলেই ছিল, আর সব গোপেদের লাঠিগুলোও ভেঙে গেল, আমরা দেখেছি, তুমি তুলেছ, তুমি লাঠি ভেঙিয়ে দিয়েছ, আবার সেই স্থানে পূর্ববত সেই প্রকার রেখে দিয়েছ। অতএব হে প্রভু, হে কানা, আমরা অনেক অপরাধ করেছি, আপনি আমাদের ক্ষমা করুন। কৃষ্ণ বলছেন এ তো ধরা পড়ে গেলাম, একেবারে ঠিক ধরেছে ব্রজবাসীরা, যোগমায়ার বুদ্ধিও আর কাজ করছে না। এবার ভগবান নিজেই একটি যুক্তি তৈরি করলেন। কি যুক্তি? খুব ভালো করে শুন। বলছেন মধুমঙ্গল, চিদাম, দাম, সুদাম, বসুদাম, উজ্জ্বল, স্তকৃষ্ণ, শোনো আমি তোমাদের আসল রাজ বলি, রহস্য বলি। তো বলছেন বলো। বলছেন বোকা, আমি ভগবান কি করে হলাম? মধুমঙ্গলকে বলছে আচ্ছা তুই বল, তুই আমাকে কবাডিতে কতবার হারিয়েছিস? বলছেন তা তো হারিয়েছি। বলছেন তাহলে আমি ভগবান হলে তোর সঙ্গে তো আমি পরাজয় হব না, ভগবান অপরাজেয় বলা হয়েছে, আমি তোর কাছে হেরেছি। এস্তক কৃষ্ণকে বলছেন আমি তোর কাছে হেরেছি কিনা? বলছেন তাও অনেকবার হেরেছো তুমি। বলছেন তা হলেও আপনি ভগবান, তুমি আপনি তুই মিলিয়ে ফেলছে ব্রজবাসীগণ। বলছেন না আমি আসল কথাটা বলি। এবারে বটু মানে মধুমঙ্গল বলছে আচ্ছা আপনি আসল কথাটা বলুন, তারপরে আমরা অন্য কথা বলি। বলছেন আমি ভগবান টগবান কিছু নই। বলছেন তাহলে ওই গিরিরাজকে কি করে ওঠালে তুমি, আমাদের সামনেই তো রেখেছো? বলছেন আরে বোকা, গিরিরাজ বাবা আমাকে একটা মন্ত্র দিয়েছে। বটু বলছেন কি মন্ত্র? বলছেন দূর বোকা, মন্ত্র আবার কেউ কাউকে বলে নাকি? গুরুদেবের থেকে শিষ্য নেয়, আর শিষ্য আর কাউকে বলে না, এটা হচ্ছে নিয়ম। মন্ত্র আবার বলতে আছে? কোনো মন্ত্রতন্ত্র কিছু না, কৃষ্ণ তো বোকা বানাচ্ছে। বলছেন আচ্ছা সেই মন্ত্র দিয়ে কি হলো? বলছেন গিরিরাজ বাবা যখন ওই যজ্ঞ করা হয়েছিল আমাকে কানে কানে একটা মন্ত্র দিয়েছে। বটু বলছে তখন আমি কোথায় ছিলাম? বলছেন আরে তুই তো চোখ বন্ধ করে প্রভু ধ্যান করছিস, গিরিরাজ বাবা সেই মন্ত্র আমাকে দিয়েছে। সেই মন্ত্রের কাজ হচ্ছে কি জানিস? বলে কি কাজ? বলছে সেই মন্ত্র জপ করলে যত লোক আমার দিকে দেখবে ওদের শক্তি আমার মধ্যে চলে আসবে। বলছেন তাহলে তুমি শক্তি কি করে পেলে? বলছেন কেন, যখন বৃষ্টি হচ্ছিল ব্রজবাসীগণ বলে কানা বাঁচাও, কানা বাঁচাও, বলরাম বাঁচাও, এসব করছিল কিনা? বলে হ্যাঁ। তো বলছেন সমস্ত ব্রজবাসীগণ আমার দিকে দেখছিল কিনা? বলে হ্যাঁ দেখছিল, সমস্ত সখারা বলছে। বলছেন আমার মুখটা নড়ছিল কিনা? বলে হ্যাঁ নড়ছিল। বলে আমি মন্ত্র জপ করছিলাম। তখন সখারা বলছে কি, ও তুমি মন্ত্র জপ করছিলে, আমি মনে করলাম তোমার পকেটে ওই চানা ভাজা মানে ছোলা ভাজা ছিল তাই বোধ হয় খাচ্ছিলে। বলে না আর বোকা, চানা ভাজা খাচ্ছিলাম না, আমি ওই গিরিরাজ বাবার দেওয়া মন্ত্র জপ করছিলাম আর সমস্ত ব্রজবাসীগণ আমার দিকে দেখছিল। বলছেন হ্যাঁ তা তো দেখছিল। বলে সকলের শক্তি আমার মধ্যে ঢুকে গেছে আর আমি গিরিরাজ বাবাকে তুলেছি। তখন মধুমঙ্গল মাথা হাত দিয়ে বলছে কি, এই জন্য আমার কতদিন ধরে মাথাটা ব্যথা ব্যথা করছে আর সমস্ত শরীরটা কমজোরি কমজোরি মনে হচ্ছে, এই সব শক্তি তুমি নিয়ে নিয়েছো, তুমি ভগবান নও, এবার বিশ্বাস হয়েছে আমাদের শক্তি তোমার মধ্যে চলে গেছে, দাও দাও আমাদের শক্তি ফিরিয়ে দাও। আর তুমি আগে লোকেদের ঘরে গিয়ে মাখন চুরি করতে, এখন লোকের শক্তিও চুরি করা আরম্ভ করেছো, তুই ভগবান টগবান কিছু নস। এবারে প্রভু তো বুদ্ধি করে, টিকা আকারের ভাষা এগুলো, প্রভু বুদ্ধি করে মানে সেই যুক্তি তো সেবারের মতন মিটিয়ে নিল। এবারে নন্দ মহারাজ তিনি একাদশী ব্রত করেন, একাদশী নির্জলা ব্রত করলে রাত্রে কিন্তু ঘুম আসে না ভালো, নন্দ মহারাজের তাই হয়েছে। একাদশ্যাম নিরাহার সমভার্য জনার্দনম স্নাতুম নন্দস্তু কালিন্দা দ্বাদশ্যাম জলমাবিষাদ। দ্বাদশী দিন খুব ভোরে, তখনও প্রায় রাত্র দুঘটিকা হবে, অসময়ে তিনি যমুনায় স্নান করতে গেলেন, যেটা নন্দঘাট নামে প্রসিদ্ধ। স্নান করতে গেলে সেই অসময়ে স্নান করা শাস্ত্রে নিষিদ্ধ আছে। বরুণ দেবের এক দূত এসে নন্দবাবাকে বেঁধে নিয়ে গিয়ে তার কারাগারে পুরে রেখে দিয়েছে, অসময়ে স্নান করার জন্য এই শাস্তি দিয়েছে। এবারে কি হলো, নন্দ কৃষ্ণকে গিয়ে সকলে বলছেন, লালা লালা আমরা দেখলাম তোমার বাবা যখন স্নান করতে নামলো ডুব যে দিল আর উঠলই না। বলছেন আচ্ছা, তিনি সঙ্গে সঙ্গে সেখান থেকে জলমধ্যে প্রবিষ্ট হয়ে বরুণ লোকে পৌঁছে গেলেন। নন্দবাবাকে বন্দি করে রেখেছেন, নন্দবাবা সব দেখতে পাচ্ছেন। কৃষ্ণ আসলে বরুণ দেব নিজের সিংহাসন ছেড়ে প্রভুকে অনুরোধ করে দণ্ডবত প্রণাম করে বসালেন, পূজন আদি করলেন, অর্ঘ পাদ্যাদি অর্পণ করলেন, ষোড়শ বিধি অনুযায়ী পূজন করলেন, অনেক কিছু উপহার স্বরূপ প্রদান করলেন। তারপরে বলছেন যে প্রভু আমাদের মতন সাধারণ দেবতার দর্শন তো মানে আপনার দর্শন পাওয়া মানে তো মহাসৌভাগ্যের কথা, তা প্রভু আপনি কোনো কারণের জন্যই বোধ হয় এসেছেন মনে হচ্ছে, তা না হলে আপনি আমাদের মতন দেবতাদের কখনো স্মরণ পটে রাখেন বলে আমাদের মনে হয় না, আপনি তো সর্বদাই ভক্তদের চিন্তন করেন। প্রভু আপনা আমরা ভক্ত হলেও আপনার গণনার মধ্যে ভক্ত বলে আমার মনে হয় না, তা প্রভু আপনার আসার আগমনের কারণটা জানতে পারি? বরুণ দেব এই কথা জিজ্ঞাসা করলে ভগবান বলছেন যে আমার পিতা নন্দবাবা অসময়ে স্নান করতে এসেছিলেন যমুনাতে, তা তোমরা কি তাকে হরণ করেছ? বরুণ দেব বলছেন হ্যাঁ, এক দূত এসে বলেছে একজন দাড়ি টাড়ি আছে এমন এক মানবকে তিনি মানে সেই আমার দূত আমার কারাগারে রুদ্ধ করে রেখেছে। নন্দবাবাকে বের করে নিয়ে আসলে দেখলেন যে ভগবানের পিতা। এবারে আবার দণ্ডবাদ প্রণাম করলেন নন্দ মহারাজকে এবং ভগবান শ্রীকৃষ্ণকে, তারপরে অপরাধ ক্ষমা চাইলেন, যে প্রভুকে সেখান থেকে প্রভু নন্দবাবাকে নিয়ে চলে আসলেন। এবারে নন্দবাবা চিন্তা করছেন, আমাকে তো পিঠ মোড়া দিয়ে সেই জেলের মধ্যে বেঁধে রাখলো আর আমার লালাকে এমনভাবে পুজো করলো, এমনভাবে পূজন আদি করলেন যে সাক্ষাৎ পরমেশ্বরের শ্রীবিষ্ণুর যেভাবে স্তব স্তুতি করেন সেইভাবে করেছে। অতএব ওই যে নামকরণের সময় তিনি বলেছিলেন ঋষি গর্গাচার্য যে নারায়ণ সমগুণই, তিনি নারায়ণের সমতুল্য, নারায়ণের সমান, অতএব তিনি সাক্ষাৎ নারায়ণ। হে ব্রজবাসীগণ, সমস্ত ব্রজবাসীগণকে ডেকে বললেন, দেখো আমি লালার সমস্ত কার্যাদি ব্রজবাসীগণ আমি তোমাদের থেকে একটা বিষয় গোপন করেছিলাম, আমার পুত্রের নামকরণের সময় গর্গাচার্য তিনি বলেছিলেন এই বালক সাক্ষাৎ নারায়ণ সমগুণই, নারায়ণের সমান, আর এই বালক সে কখনো কোনো কল্পে বসুদেবের পুত্র রূপে জন্ম নিয়েছিল, তার নাম বাসুদেব। আবার কেউ কেউ এই বালককে এই বালকের এত নাম যে আমি জানি, আর কেউ জানে না। এইভাবে ভগবান শ্রীকৃষ্ণ প্রসঙ্গে গর্গাচার্য যা যা বলেছিলেন তারা সকলকে সেই সমস্ত কথা বললেন যে হে ব্রজবাসীগণ, আমি কখনো গোপন রাখিনি, কিন্তু এই কথাটা কংসের অত্যাচারের কারণে আমি গোপন রেখেছিলাম। তা আমার মনে হচ্ছে যে আমার লালা সে ভগবান। এবারে সমস্ত ব্রজবাসীগণের মাথার মধ্যে ওই কথাই ঢুকে গেল যে কৃষ্ণ ভগবান, কানাই ভগবান। সকলে একত্রিত হয়ে আবার স্তব স্তুতি আরম্ভ করলেন। বলছেন, হে কানাই, তুমি সাক্ষাৎ ভগবান, এ আমরা একেবারে পাকাপোক্ত রূপে নির্ণয় করে নিয়েছি। ভগবান বলছেন, লালা বলছেন, আচ্ছা তোমরা যে আমাকে কখনো মানে আপনি বলেন, কখনো তুমি কখনো তুই, এর আজকে একটা নিরসন করতে হবে। বলছেন, কেন? বলছেন, আচ্ছা তোমরা এই আগে কয়েকদিন আগেই বললে গিরিরাজ ধারণ করেছি, আমি ভগবান হয়ে গেছি। আমি যখন বললাম গিরিরাজ বাবা আমাকে মন্ত্র দিয়েছে জপ করলে অন্যের শক্তি আমার মধ্যে আসে, তোমরা মেনে গেলে, সত্য কথা বললাম আমি, আবার আজকে বলছো ভগবান মানে? বলছে, তোমার পিতাই বলেছে। বলছেন, শোনো, আজকে থেকে এই ঝঞ্ঝাট একেবারে সমাপ্ত করতে হবে। মনে করো আমি ভগবান, আমি ভগবান হলে তোমরা কি করতে আর কি চাইতে? বলছেন, লালা, তুমি ভগবান হলে তোমার বৈকুণ্ঠটা আমরা দর্শন করতে ইচ্ছা করি। বলছেন, তাহলে চলো, এবারে সব ব্রহ্মহ্রদ, এই ব্রহ্মকুণ্ড যেটা বলা হয়, এই ব্রহ্মহ্রদে এসে সকলে স্নান করার জন্য নামলেন। বলছেন, হে ব্রজবাসীগণ, এখানে ডুব মারার সঙ্গে সঙ্গেই তোমরা সব চলে যাবে বৈকুণ্ঠে। সমস্ত ব্রজবাসীগণ ডুব মারার সঙ্গে সঙ্গে বৈকুণ্ঠে পৌঁছে গেলেন। এবারে বৈকুণ্ঠের সেখানে কত সুন্দর আবহাওয়া, সেখানে চতুর্দিকে একেবারে সুগন্ধি বয়ে চলেছে বাতাসের সঙ্গে, আর সেখানকার সমস্ত পুষ্পাদি অলৌকিক সৌরভ, এই অলৌকিক সব কিছু দেখতে দেখতে ব্রজবাসীগণ যখন সেই মানে বৈকুণ্ঠপুরীতে প্রবেশ করছেন, ভগবান যেখানে থাকেন, তা সেখানে গিয়ে দেখছেন কি মানে সকলের চার চার হাত, মধুমঙ্গল আদি তারা বলছে, আরে দেখ দেখ হে সখাগণ, এখানে তো দেখছি আমাদের দুটো দুটো হাত, এখানে দেখছি সকলের চার চারটে করে হাত। বলছেন, এর নামই তো বৈকুণ্ঠ, কিছু বৈশিষ্ট্য থাকবে। এবারে তারা সব দেখতে দেখতে অন্তিম দ্বারে গিয়েছে। অন্তিম দ্বারে গিয়ে সেখানে যখন যাচ্ছেন, তা মুখ্য দ্বারি সে বলছেন, তিষ্ঠ তিষ্ঠ, দাঁড়াও, আগে যাবে না। এবারে সমস্ত ব্রজবাসীরা বলছেন, তিষ্ঠ মানে আবার কোন ভাষা বলে? এ তো ব্রজ বলি বলে না। বলছেন, আরে ওই তো হাত দিয়ে ইশারা করছে, মানে কি যেতে বারণ করছে, মানে এখানে দাঁড়াও, এটাই অর্থ। আবার যখন মধুমঙ্গল একটু আবার চঞ্চল, তো একটু যখন আগে বাড়িয়েছে দাঁড়িয়ে এসে বলছেন, না, ইশারা করছে, আগে যেতে পারবে না। এবারে সেখান থেকে মধুমঙ্গল আদি সখারা গলাটা নিচু করে দেখছেন প্রভু যেখানে বসে থাকেন, দেখছেন বিশাল সর্পের আকার বিশিষ্ট এক বিশাল সর্প মানে সিংহাসনের উপরে, আর সেখানে ভগবান শ্রী বিষ্ণু বসে আছে। বল বিষ্ণু ভগবান কি জয়। বিষ্ণু ভগবান বসে আছে। অনেকক্ষণ ধরে সখারা দেখে বলছে যে এই যে বিষ্ণুর শ্রী মুখমণ্ডল আর আমাদের লালার মুখমণ্ডল একরকম। মধুমঙ্গল বলছে, সর সর, আমি একটু গলাটা বেঁকিয়ে দেখি, ঢুকতে দেবে না যখন আর কি করা যাবে। এবারে মধুমঙ্গল গলাটা বেঁকিয়ে দেখে টুকটুক করে দেখে বলছেন, আমি একেবারে 100% শিওর যে এ কৃষ্ণ ছাড়া আর কেউ না, আমাদের কানাই বসে আছে ওখানে, চার হাত দুটো হাত কোথার থেকে লাগিয়েছে, সরল তো, বলছেন দুটো হাত লাগিয়ে চার হাত করে বসে আছে, এ তো কানা ছাড়া কেউ না। এবারে নিচে বসে আছেন ব্রহ্মাজি, নিচে প্রভু সিংহাসনের নিচে বসে আছেন, নিজের কার্যের উদ্দেশ্যে গিয়েছেন। বটু তখন নিচের দিকে তাকিয়ে দেখছেন মানে ওই চার মাথা, এতক্ষণ তো চার হাত দেখছিলেন, তো চার মাথা ব্রহ্মা, সে বেঁকে বলছে, দেখ দেখ সখারা, ওখানে দেখতে পাচ্ছি কি, এতক্ষণ তো চার হাত দেখছিলাম, এখন দেখছি চার মাথা এক বুড়ো বসে আছে। বলছে, সে কি চার মাথা, কই দেখি দেখি। ব্রহ্মাজি বসে আছেন, আর ব্রজবাসী সরল তো, তাদের ভাষাও তো এমন। এবারে বলছেন সত্য সত্যই তো চার মাথা, বলছেন তো এ তো অলৌকিক, বলছেন চল কানার সঙ্গে দেখা করি। আবার যখন যাচ্ছেন দাড়িগণ বলছেন তৃষ্ঠ আগে বাড়বে না, বলছেন এ তো ভারী মুশকিলে পড়লাম, আমাদের কানা ওখানে বসে আছে, আমরা গিয়ে দেখা করব, দেখা করতে দেবেন। আর আমরা ব্রজে করে কি সেই কানার সঙ্গে যখন ইচ্ছা তখন দেখা করি, যখন ইচ্ছা তখন তার পিঠে লাফ দিয়ে উঠি, সেও আমাদের পিঠে লাফ দিয়ে ওঠো, আর এখানে এসে কানা মানে দুটো হাত বেশি করে আর তার সঙ্গে দেখা করা যাবে না। তাহলে এই বৈকুণ্ঠে আমাদের লালার সঙ্গে যদি দেখাই না করা গেল, তাহলে এই বৈকুণ্ঠ আমাদের কাছে কি দাম আছে? এ আমাদের কাছে তৃণের থেকেও মানে কোনো দাম নেই, তৃণেরও দাম আছে কিন্তু তৃণের থেকেও এই বৈকুণ্ঠ আমাদের কাছে কোনো মূল্যবান জিনিসই নয়। চল এখান থেকে আমরা চলে যাব। এবারে সেখান থেকে ডুব মারলেন, যখনই চিন্তা করলেন ডুব মেরে উঠে দেখছেন কি সব ব্রহ্মহ্রদে সমস্ত ব্রজবাসীগণ। বৈকুণ্ঠ দেখে ফিরে এসে এবার কৃষ্ণকে বলছে যে লালা লালা, আমরা না তোর বৈকুণ্ঠ দেখেছি, ওখানে তো তোর থার্ড বাটি আলাদা, তোর সঙ্গে দেখা করা যাবে না, চতুর্দিকে সব প্রহরীরা বেষ্টিত, আবার তোর সঙ্গে কথা বলা যাবে না, আর ঢুকতে গেলে তারা কি ভাষায় যে কথা বলে তা ভগবান জানে। অতএব আমরা ওই বৈকুণ্ঠ চাই না, আমাদের জন্য এই ব্রজভূমি শ্রেষ্ঠ, এই ব্রজভূমিতে আমরা যখন খুশি তখন তোর সঙ্গে দেখা করতে পারি, কথা বলতে পারি, খেলা করতে পারি, তোর সঙ্গে বিভিন্ন রকম ক্রীড়া কৌতুক করতে পারি, আমাদের এই ব্রজেই তুই থাক, এই ব্রজই আমাদের জন্য শ্রেষ্ঠ, ওই বৈকুণ্ঠকে আমরা তুচ্ছাতি তুচ্ছ মনে করি। বলছিদান ব্রজমণ্ডল কি যায়। তাহলে বৈকুণ্ঠের থেকেও যে এই শ্রীধাম বৃন্দাবন শ্রেষ্ঠ, এতে ভাগবতের আধারে সম্পূর্ণরূপে বোঝা যাচ্ছে। শুধু তাই নয়, দুটি বৃন্দাবন আছে, এক হচ্ছে উপরিস্থিত গোলক আর এই শ্রীধাম বৃন্দাবন, এও গোলক। এই মর্তস্থিত শ্রীল সনাতন গোস্বামীপাদ তার বৃহৎ ভাগবতামৃতের মধ্যে গোপকুমারের চরিত্রে বর্ণনা করেছেন। গোপকুমার তিনি শশা মানে সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ড ঘুরে অন্তিম সময়ে উপরিস্থিত গোলকে গেলেন, সেখানেও তার ভালো লাগলো না। এই মর্তস্থিত যে শ্রীধাম বৃন্দাবন, এই যে গোলক, এটাই তার কাছে প্রিয় হয়ে উঠল। অতএব এই শ্রীধাম ব্রজমণ্ডলী হচ্ছে সর্বশ্রেষ্ঠ, এতে কোনো সন্দেহ নেই। এবারে সুন্দর সময় এসেছে, প্রভু সেই ব্রজ গোপীদের ব্রজ বালাদের কথা দিয়েছিলেন, আমি যথাসময়ে তোমাদের সেই মনোবাঞ্ছা পূর্ণ করব। এবারে সেই সময় এসেছে, তিনি সুন্দর সময় দেখলেন, করে তিনি বংশী বাদন করছেন, বংশী বাদন করছেন প্রভু। কি বলছেন? ভগবান পিতারাত্রি শারদোৎফুল্ল মল্লিকা বৃক্ষরন্তম মনুশ্চক্রে যোগমায়াম উপাশ্রিতা। যথা সময় যখন দেখলেন প্রভু মুরলীধ্বনি করলেন, বলল মুরারী ভগবান কি যায়। মুরলীধ্বনি যখন করলেন সেই সময় তিনি যোগমায়াকেও আশ্রয় করলেন প্রভু নিজে, আর তিনি সমস্ত গোপীদের সঙ্গে রমণ করতে ইচ্ছুক হলেন, বৃক্ষরন্তম মনুশ্চক্রে রমণ করার জন্য ইচ্ছা করলেন। রাত আরম্ভ হচ্ছে, আমরা সংক্ষেপে শ্রবণ করব, সময় হয়ে আসছে। এবারে তিনি যখন সেই রাস করার জন্য ইচ্ছা করলেন, ভগবান পিতারাত্রি শারদোৎফুল্ল মল্লিকা, শারদীয় মানে চন্দ্র পূর্ণিমার যে চন্দ্র পূর্ণরূপে প্রকাশমান, চতুর্দিকে তার কিরণ এমনভাবে মানে সিঞ্চিত হচ্ছে, চতুর্দিক একেবারে দিবাভাগের মতো প্রদর্শিত হচ্ছে, সে সময় প্রভু তিনি বংশী বাদন করলেন। বংশী বাদন করার সঙ্গে সঙ্গে সমস্ত গোপীগণের নাম ধরে ডাকছেন, টিকাকারগণ বলছে সকলে ভগবান শ্রীকৃষ্ণের সেই মুরলীধ্বনি শ্রবণ করে নিজের নিজের কর্ম ছিল সেগুলোকে ত্যাগ করে যে যার মতো সেই বংশীর রব যেদিক থেকে গিয়েছিল সেদিকে তারা ছুটে চলে গেল। সকলে গেলেন কি কেমনভাবে, কেউ নিজের শিশুদের স্তন্যপান করাচ্ছেন ছেড়ে চলে গেলেন, কেউ দুগ্ধ উদ্বর্তন করছেন সেই অবস্থায় চলে গেলেন, কেউ কজল মানে কাজল চোখে লাগাচ্ছিল, চোখে না লাগিয়ে তা মুখে সমস্ত শরীরে লাগিয়ে সে চলে গেল। কেউ হয়তো মানে নূপুর ধারণ করছিলেন পদে, সেটাকে কানেই জড়িয়ে নিয়ে চলে গেলেন। আবার মানে যে যা করছিলেন তার ঠিক বিপরীত রূপ, কৃষ্ণের প্রতি আকৃষ্ট চিত্তা হয়ে গোপীগণের আর কোনো চেতনাই নেই, কোনো জ্ঞানই নেই, আহা সেই কৃষ্ণ সমীপে যাওয়াটাই হচ্ছে তাদের মুখ্য কাজ। তারা ভগবান শ্রীকৃষ্ণের মুরলির ধ্বনি শুনে তারা নিজেদের দেবর, নিজেদের পতি, নিজেদের শাশুড়ি মাতাদের আজ্ঞাকেও উল্লঙ্ঘন করে তারা চলে গেলেন কৃষ্ণ সমীপে। এবারে কৃষ্ণ তিনি তো আবার ব্যাকা, তিনি বলছেন ওহো এসো এসো হে গোপীগণ, হে গোপীবৃন্দ, হে কুমারীগণ এসো, তোমাদের দেখে আমার ভীষণ আনন্দ হচ্ছে, এসো এসো। সমস্ত গোপীদের বলছেন ওহো বুঝতে পেরেছি তোমরা এই এত সুন্দরভাবে যে গগনে চন্দ্র উদ্ভাসিত হয়েছে তার কিরণোচ্ছটা দেখার জন্য বোধহয় এসেছো, এসো এসো দেখো কত সুন্দর চন্দ্র উদিত হয়েছে বলো না। তাদেরকে আবার জিজ্ঞাসা করছে আর দেখো যমুনা পুলিন কত সুন্দর লাগছে, তার বালুকাগুলি নবনব বালুকা সেগুলো ওই চন্দ্রের কিরণে তারা মানে কিরণ প্রদান করছে বালুকাগুলি। আর দেখো দেখো বনের কত সুন্দর শোভা, আর দেখো হে গোপীগণ কত সুন্দর মলয় পবন প্রবাহিত হয়েছে, বনের বিভিন্ন ফুল সেখান থেকে সুগন্ধি চতুর্দিকে ছড়িয়ে যাচ্ছে, ভালো লাগছে বলো খুব। আচ্ছা এখন অনেক রাত্র হয়েছে, এখন অনেক রাত্রে কোনো স্ত্রীদের বাইরে থাকা উচিত নয়, তাও আবার এই বনপ্রদেশে, না না তোমরা ফিরে যাও, এতে মানে স্ত্রীদের কলঙ্ক হয়, মেয়েদের মানে রাত্রে বাইরে আসতে নেই, যাও তোমরা যমুনা পুলিন দেখেছ, একেবারে পূর্ণ চন্দ্র দেখেছ, বনের সৌরভ গ্রহণ করেছ, এখন যাও তোমরা ফিরে যাও। গোপীগণ বলছেন দেখো, মনে মনে বলছেন আমাদের নাম ধরে ধরে ডেকে এখানে এসে আবার আমাদের এইভাবে বলছে, আমাদের ডাকলো ডেকে আবার বলছে তোমরা যাও, কৃষ্ণ পরীক্ষা করছে তারা আমার সঙ্গে রাস করার উপযুক্ত কিনা, প্রভু পরীক্ষা করছেন। তাদের যখন এই কথা বললেন আরো বলছেন দেখো এখন এই গভীর রজনীতে চতুর্দিকে হিংস্র ব্যাঘ্র সিংহ ভাল্লুক গণ্ডারাদি বিচরণ করছে, যাও তোমরা ফিরে যাও, তোমাদের পতিগণ তোমাদের শাশুড়ি মায়েরা তোমাদের জন্য প্রতীক্ষা করছে, আর তোমাদের বৎস মানে গাভী বৎস তারাও অপেক্ষা করছে, তোমরা যাও দুগ্ধাদি দহন করো যাদের সেই সমস্ত কর্ম বাকি আছে, তোমাদের শিশুদের দুগ্ধ পান করাতে হবে, তোমরা যাও ফিরে যাও, তোমাদের প্রতি তারা অসন্তুষ্ট হবে, তোমাদের উচিত কি পতির সেবা করা, পতি যেমনই হোক যদি তার মধ্যে পূর্ণ গুণও না থাকে সে সেবার উপযোগী, অতএব যাও যাও তোমরা নিজের স্বামীদের সেবা করো ফিরে যাও। তারা অধবদনে কি করছেন, পায়ের আঙুল দিয়ে তারা ভূমি বিলেপন করছেন, মাটি খুঁড়ছেন, এইভাবে বারংবার বলছেন, আর বলছেন ঠিক আছে তোমরা আমাকে ভালোবাসো আমাকে প্রেম করো সব ঠিক আছে, তোমরা সেগুলো ঘরেও করতে পারো। যে শ্লোকটি সেই ব্রাহ্মণ পত্নীগণকে বলেছিলেন সেই একই শ্লোক পুনরায় বলছেন, শ্রবণাত দর্শনাত ধ্যানাত মৈ ভাবো অনুকীর্তনাত নততা সন্নিকর্ষেণ প্রতিয়াত তত গৃহান, যাও যাও তোমরা ফিরে যাও, সন্নিকর্ষেণ নততা সন্নিকর্ষেণ আমার নিকটে থাকলে তোমাদের ভক্তি মানে এত থাকবে না যত আছে, অতএব তোমরা সর্বদাই আমার কথা শ্রবণ করো, আমাকে চিত্তের দ্বারা দর্শন করো মনের দ্বারা দর্শন করো, আর সর্বদাই আমার গুণগ্রাম বর্ণন করো ভক্ত সমীপে যারা শ্রদ্ধান্বিত তাদের কাছে, এতেই আনন্দ ন তথা সন্নিকর্ষেণ আমাকে প্রাপ্ত হয়ে তাদের এত আনন্দ হয় না, ভগবানকে পাওয়ার জন্য যে উপক্রম যে চেষ্টা যে ভজন যে সাধন সেটাই হচ্ছে আনন্দের বিষয়, অতএব হে গোপীগণ অধিক রাত্র হয়েছে যাও ফিরে যাও তোমরা, তারা কোনো কথাই শুনতে ইচ্ছুক না। ভগবান দেখলেন এই গোপীগণকে কোনো প্রকারেই আমার বিরোধ করা যাবে না, সে তারা আমার কোনো কথাই শুনবে না। তাই এবারে তিনি তাদের সঙ্গে নিজের ইচ্ছা প্রকাশ করলেন এবং তাদের সেই ছোট্ট কৃষ্ণ মাত্র 7-8 বছর বয়স হতে যাচ্ছে, সে সময় তিনি সমস্ত গোপীদের ইচ্ছা পূর্ণ করতে চলেছেন। এইভাবে তারা যমুনার তীরদেশে গেলেন, সেখানে গিয়ে সমস্ত গোপীদের মনোইচ্ছা পূর্ণ করছেন। এবারে অকস্মাৎ সেই গোপীদের মধ্যে এক ভাব এসেছে, দেখো দেখো এই কৃষ্ণ সে আমাদের বশবর্তী হয়ে আছে, দেখো আমরা যা বলি এই কৃষ্ণ যতই ঘুরিয়ে বলুক না কেন সে আমাদের বশে আছে। তাদের মধ্যে এই অহংকার এসে উৎপন্ন হল। ভগবান সব কিছু সহ্য করেন কিন্তু অহংকারকে কখনো সহ্য করেন না। তাই তিনি কি করলেন, সেখান থেকে গোপীগণের ভাবটা কেমন হয় এবং তাদের ভাবটা যাতে আপনি আরো কৃষ্ণ প্রতি আকৃষ্ট হয় তাই প্রভু সেখান থেকে অন্তর্হিত হলেন। বল ভক্তবৎসল ভগবান কি জয়। এবারে কৃষ্ণ অদর্শন হলে গোপীগণ কৃষ্ণের অন্বেষণ করতে লাগলেন। তারা বলছে না না আমাদের এমন ভাবা উচিত হয়নি যে আমরা প্রভুকে মনে মনে বলেছি যে কি যে আমাদের মানে বশবর্তী হয়ে আছে তাই তিনি অদর্শন হয়ে গেছে। তারা রোদন করতে লাগলে, বিভিন্ন স্থান আশেপাশে খুঁজেও অনেক বিলাপ করেও পেলেন না। তারা কি করছেন, বন হতে বনান্তরে গোপীগণ অতি কাতর চিত্ত হয়ে প্রভুকে অন্বেষণ করছেন আর বলছেন হে প্রভু হে ভগবান তুমি আমাদের ক্ষমা করো আমাদের দর্শন দাও। আর বৃক্ষগণকে জিজ্ঞাসা করছেন হে অশ্বত্থ তুমি এত বিশাল কায় ধারণ করেছো আমাদের প্রভুর অঙ্গস্পর্শে করস্পর্শে তাই তুমি এত সুন্দর ভাবে রয়েছ, তুমি বলে দাও না আমাদের সেই প্রাণবল্ল এই রাস্তা দিয়ে গিয়েছেন। আবার বলছেন হে অশোক হে চম্পক আমাদের বলে দাও না আমাদের সেই প্রাণধন কোথায় গিয়েছে কোন পথ দিয়ে গিয়েছে। যেতে যেতে আবার তুলসী দেবীকে বলছেন যে হে বৃন্দে তুমি তো শ্রী গোবিন্দ চরণপ্রিয়া অতএব তুমি বলে দাও না আমাদের সেই প্রাণনাথ কোথায়। তুলসী দেবী বৃক্ষরূপে আছেন, তিনি কোনো কথা বলছেন না, তাই ক্রোধিত হয়ে বলছেন ওহো বুঝতে পেরেছি তুমি আমাদের সঙ্গে হিংসা করো কিনা তাই তুমি আমাদের বলে দিচ্ছ না যে আমাদের সেই প্রাণবল্লভ আমাদের সেই শ্রী গোবিন্দ আমাদের সেই আত্মা তিনি কোথায় গিয়েছেন। বক্রভাবে সেখান থেকে আবার গিয়ে দেখছেন কি যে মালতী বৃক্ষ মালতী পুষ্পের বৃক্ষ রয়েছে তার সুন্দর সুগন্ধি বেরোচ্ছে, বলছেন ওহো তুমি তো আমাদের সেই প্রাণবল্লভের অঙ্গস্পর্শে তোমার থেকে এই সৌরভ বেরোচ্ছে তুমি তার করস্পর্শ অতি অবশ্যই পেয়েছো তাই এত উৎফুল্লিত এত তোমার তেজ এত তোমার সুগন্ধি। হে মালতী হে যুথিকে হে তরুণীগণ হে লতা সকল বলে দাও না তোমরা যে নিজেদের শরীরকে এত আনন্দিত করে রেখেছো তোমরা অবশ্যই আমাদের সেই প্রাণনাথের সংস্পর্শ প্রাপ্ত হয়েছো, বলো বলো আমাদের প্রাণবল্লভ কোথায় গিয়েছে, তাকে না দেখলে না আমরা আর থাকতে পারছি না আমাদের প্রাণ চলে যাবে, বলে দাও না আমাদের সেই শ্রীকৃষ্ণ কোথায় গিয়েছেন। কেউ কিছুই বলছেন না, বৃক্ষগণ আর কি বলবেন তারা তো বিলাপ করছেন। এইভাবে বন থেকে বনান্তরে তারা হা কৃষ্ণ হে কৃষ্ণ কোথায় তুমি দর্শন দাও তোমাকে না দেখতে পেয়ে আমরা প্রাণ ত্যাগ করব আর থাকতে পারছি না তোমাকে না দেখে হে প্রিয়তমা হে প্রিয়তম দর্শন দাও। এইভাবে বিলাপ করতে করতে তারা সব একত্রিত হয়ে কেউ কেউ তো পুতনা হয়েছেন কেউ কেউ তার স্তন্যপান করতে যাচ্ছেন, বলছেন দেখ আমি পুতনা আর এ কৃষ্ণ কৃষ্ণলীলা অনুকরণ করছেন। আর কি করছেন, কেউ একটি মানে কতগুলি কাঠকে একত্রিত করে সেটাতে পদাঘাত করে বলছেন দেখ দেখ আমি কৃষ্ণ আমি শকট ভঞ্জন করছি। আবার কেউ তৃণাবর্ত হয়েছেন, কেউ বৎসাসুর বধ করতে যাচ্ছেন, কেউ বকাসুর কেউ অঘাসুরকে বধ করতে যাচ্ছেন কৃষ্ণলীলা অনুকরণ করে, আর কেউ কালিয়নাককে দমন করতে যাচ্ছেন, আবার কেউ হা করে বলছেন দেখ দেখ আমি কৃষ্ণ যেভাবে আমাদের প্রাণবল্লভ দাবানল পান করেছিল আমি দাবানল পান করব। আর কেউ কেউ কি করছেন, নিজের উত্তরীয় বসনটা হাতে করে নিয়ে বলছেন দেখ দেখ আমি গ্রি পর্বত ধারণ করেছি। এইভাবে তারা ভীষণভাবে বিলাপ করতে করতে বনমধ্যে দেখতে পাচ্ছেন কি কৃষ্ণের চরণে যে সমস্ত অলৌকিক চিহ্নাদি, তা তো মাটিতে অঙ্কিত হলে দেখা যায়। বলছেন দেখ দেখ, এই আমাদের মাধবের চরণচিহ্ন। সেই চরণচিহ্ন অনুসরণ করে তারা চলেছেন, যেতে যেতে খানিক দূরে গিয়ে দেখছেন না না, চার চারটি পদচিহ্ন, মানে এক গোপীরও পদচিহ্ন দেখা যাচ্ছে। আবার কোথাও গিয়ে দেখছেন কি যে সেখানে মানে সেই যে গোপী, যে গোপী সঙ্গে গিয়েছে তার পদচিহ্নটা সেখানে অনেকটা বেশি গাঢ় হয়ে পুঁতে রয়েছে, মানে বেশি ডিপ হয়ে আছে। সে সময় বলছেন, ওহো, তাহলে যে গোপীকে সঙ্গে নিয়ে এসেছে সেই গোপীকে ভগবান স্কন্দপুরি আরোহণ করে নিয়ে গেছে। আবার খানিক দূর গিয়ে দেখছেন কি সেখানে এই মানে পুষ্প আদি পড়ে আছে। গোপীরা বলছেন, ওহো দেখো, সেই গোপীকে এনে ভগবান তার কেশ শৃঙ্গার করে দিয়েছেন, তাই সেই কেশ হতে তার পুষ্প এখানে পড়েছে। কোন সেই গোপী? এবারে আবার করেছেন কি সেখানে মানে অন্য গোপী নয়, রাধারানী। বল রাধারানী কি যায়। এই জন্যই রাধারানী মানে শুকমুনি কোথাও এই ভাগবতের মধ্যে রাধারানীর নাম উল্লেখ করেন। তিনি যদি একবার বলেন হে রাধে, তাহলে ছমাসের সমাধি লেগে যায়, পরীক্ষিতের তো তাহলে অবস্থা খারাপ হবে। তাই তিনি রাধারানীর নাম নেননি, কোথাও গোপী, কোনো গোপী বলে রাধারানীকে উল্লেখ করেছেন। হে রাধে বলার সঙ্গে সঙ্গে তিনি একেবারে অন্তর্দশা প্রাপ্ত হয়ে ছমাসের জন্য মূর্ছা হয়ে থাকেন। এমন পরম ভক্ত এই সুখদেব গোস্বামী পাদ, তাই কোনো গোপী বলে উল্লেখ করেছেন। এবারে রাধারানী তো যাচ্ছিলেন, যেতে যেতে রাধারানী তিনি ভামিনী হলেন। তিনি বলছেন, দেখো অত অত গোপীর মধ্যে এই কানা কৃষ্ণ আমাকে নিয়ে এসেছে, মানে কি সে আমাকে ছাড়া কিছু বোঝে না, আমাকে ছাড়া কিছু জানে না। এই কথা বলার সঙ্গে সঙ্গে কৃষ্ণ তাকে সেখানে মানে রেখে সেখান থেকেই অদর্শন হয়ে গেলেন। এবারে রাধারানী সেখানে বসে বিলাপ করছেন, হে কৃষ্ণ কোথায় কৃষ্ণ, দর্শন দাও, তোমাবিনে প্রাণ যায়। এভাবে রাধারানী বিলাপ করছেন, আর সব সখীরা এসে মিলিত হয়ে দেখছেন রাধারানী। বল রাধারানী কি যায়। সমস্ত গোপীগণ একত্রিত হয়ে তারা এক মানে ভীষণভাবে চতুর্দিকে বিলাপ করছেন, হানাথ রমণ পৃষ্ঠ কাশি কাশি মহাভুজ দশাস্তে কৃপণায়ামে সখে দর্শায় সন্নিধিম। হে মাধব, হে কেশব, তুমি আমাদের নিকটে এসে আমাদের দর্শন দাও, আমরা আর প্রাণ ধারণ করতে পারছি না। তখন সকলে মিলে একত্রিত হয়ে যমুনার তীরে পুনরায় এলেন, রাধারানীকে সামলে নিয়ে আসলেন। নিয়ে এসে তারা এক প্রণয় গীত আরম্ভ করলেন, যাকে গোপী গীত বলা হয়েছে। সেই গোপী গীত তারা কীর্তন করছেন, আর কি বলছেন, জয়তিতে দিকম জন্মনা ব্রজ ত্রয়ত ইন্দিরা শাশ্বদাত্র হি দৈত দৃশ্যতা দীক্ষুতা বুকা তৈ ধৃতা সব তাম বিচিন্নতে তব কথামৃতম তপ্ত জীবনম কবি ভিড়ীড়িতম কলমশাপহম শ্রবণ মঙ্গলম শ্রীমদাততম ভুরি গিন্নন্তিতে ভুরিদা জনা প্রণত দেহিনাম পাপকর্ষণম তৃণচরানুগম শ্রীনিকেতনম ফণি ফণার্পিতম তে পদম ভুজম কৃণকুচে সুনা কৃন্দিরেচ্ছায়ম। এই প্রকারভাবে গোপীরা মানে বিলাপ করছেন, আর কি বলছেন, যে হে গোবিন্দ, হে মাধব, হে প্রাণপ্রিয়, তুমি যখন থেকে জন্ম নিয়েছো এই ব্রজভূমি ধন্য। সেই কারণে সেই বৈকুণ্ঠ থেকে রমাদেবী তিনি এখানে আসলেন কি জন্য, তোমার তপস্যা করার জন্য, যিনি এই যমুনার পরপারে বেলবন নামক স্থানে লক্ষ্মী দেবী এখনো প্রভুকে পাওয়ার জন্য তপস্যা করছে। অতএব তোমার জন্মের জন্য এই ব্রজমণ্ডল শ্রেষ্ঠ, আর আমরা তোমার নিঃশুল্ক দাসী। অতএব হে গোবিন্দ, হে প্রাণবল্লভ, আমাদের দর্শন দিয়ে আমাদের প্রাণ রক্ষা করো। তুমি যদি আমাদের এভাবেই মারবে হে গোবিন্দ, তাহলে তুমি সেই অত অত ব্রজের কংস কর্তৃক প্রেরিত অসুরদের থেকে আমাদের কেন রক্ষা করেছিলে? প্রভু আমাদের দর্শন দাও, আমাদের প্রাণ রক্ষা করো। হে প্রভু, তুমি যদি আমাদের মারবেই তাহলে সেই অসুরদের থেকে আমাদের কেন রক্ষা করলে? প্রভু আমাদের তুমি মেরে দিতে। হে প্রভু, তোমার কথাই একমাত্র সম্বল, তোমার অদর্শনে তোমার লীলা চিন্তন করে আমরা কি হচ্ছি, সেই তোমার কথা যত শুনছি, যত স্মরণ করছি, আমরা তোমার কথার প্রতি আরো আকৃষ্ট হচ্ছি, তোমার লীলার প্রতি। তব কথামৃতম তত্ত জীবনম, তোমার সেই কথা অমৃতের মতো। হে প্রভু, তুমি আমাদের দর্শন দাও, তুমি আমাদের কৃপা করো। আমরা তোমা বিরহে প্রাণ ত্যাগ করতে যাচ্ছি। সমস্ত গোপীগণ, সংক্ষেপে বলা হচ্ছে, সমস্ত গোপীগণ একত্রিত হয়ে তারা যমুনার জলে ঝম্প প্রদান করে তারা প্রাণ বিসর্জন দেবে, এই সংকল্প নিয়ে তারা চলেছে। কিন্তু ভগবান তো কোথাও যাননি, তিনি দেখছেন যে গোপী প্রেম কেমন, তাই তিনি লুক্কায়িত হয়ে সব দেখছেন। আহা, এই গোপীগণের প্রেম, এদের যে ঋণ, আমি কোনো কল্পেই কোনো সময়ে আমি তাদের ঋণ পরিশোধ করতে পারবো না। তাই গোবিন্দ কি করলেন, ইতি গোপা প্রগায়ন্ত প্রলম্পন্তশ্চ চিত্রধা রুরুদু সুস্বরম রাজন কৃষ্ণ দর্শন লালসা। হে পরীক্ষিত, সেই গোপীগণ একেবারে ভেঙে পড়েছে, কাতরা হয়ে তারা সত্য সত্যই যমুনার হ্রদে প্রাণ বিসর্জন দেবে। সে সময় গোবিন্দ তাদের সেই করুণ রোদন শুনে আর থাকতে পারলেন না, তিনি কি করলেন, তাসাম আবির ভুচ্চৌরি স্ময়মান মুখাম্বুজা পিতাম্বর দ্রহ স্রগ্বি সাক্ষান মন্মথ মন্মথ। সেই শ্রী গোবিন্দ কি করলেন, তিনি নিজের উত্তরীয় বস্ত্রটি হাতে ধরে গোপীদের চক্ষুর জল পুঁছে দেওয়ার জন্য তিনি কি করলেন, সেখানেই প্রকট হয়ে গেলেন। বল রাজবিহারী ভগবান কি জয়, পীতাম্বরধারী ভগবান সেখানে আসলেন গোপীদের মনোবাঞ্ছা পূর্ণ করার জন্য, রাস করার জন্য। রাস শব্দের অর্থ দুই প্রকার। রাস শব্দের অর্থ শ্রীধর স্বামীপাদ বলছেন, সমবেত হয়ে কীর্তন নৃত্যের নাম হচ্ছে রাস। আমাদের রূপগোস্বামীপাদ বলছেন, রাস শব্দের অর্থ রস, ভগবান হচ্ছে রসজ্ঞ, রস বৈষ বলা হয়েছে উজ্জ্বল নীলমণি আদি গ্রন্থে। অতএব তিনি হচ্ছেন রসের খনি, তাই তাকে রাস বলা হয়। প্রভু সকলকে যখন দর্শন দিলেন, সমস্ত গোপীগণ তাদের মৃতদেহে পুনরায় যেন প্রাণ সঞ্চার হয়েছে তেমন ভাব। এবারে কৃষ্ণকে দেখে সমস্ত গোপীগণ বসার জন্য একটি আসন তৈরি করলেন, কি দিয়ে, নিজের উত্তরীয় বসন দিয়ে। অনেক গোপী, অনন্ত গোপী, সে গোপীদের কোনো শেষ নেই, সেখানে সুন্দরভাবে নিজেদের উত্তরীয় বসন দিয়ে প্রভুকে বসার জন্য আসন দিলেন। এবারে কোনো কোনো গোপী গিয়ে কৃষ্ণের কর ধারণ করলেন, কোনো কোনো গোপী দক্ষিণস্ত বামস্ত, কেউ বাহু, কেউ পৃষ্ঠদের, কেউ ভগবানের বক্ষস্থলকে স্পর্শ করছেন। কোনো গোপী গিয়ে কি করলেন, ভগবানের চরণ দুটো নিজের কোলরে স্থাপনা করলেন। কোনো গোপী বক্রভাবে কৃষ্ণের দিকে দেখছেন, আবার মান হয়েছে। এই ভাব তো আবার অনেক প্রকার, এই মান টান এ সমস্ত অনেক ঊর্ধ্বরে তার ভাব সব। এবারে কোনো গোপী কোমরে দুটি হাত দিয়ে বক্রভাবে কৃষ্ণের দিকে তাকিয়ে আছেন, মানে মান প্রকাশ করছে, মান হয়েছে। আর কোনো গোপী চিন্তা করছে, এই নটখট কৃষ্ণের কোনো বিশ্বাস নেই, তিনি কৃষ্ণকে বড় বড় চোখ করে আগে দেখে নিলেন, সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ দেখে নিয়ে চক্ষু বন্ধ করে তিনি মাটিতে বসে চোখ বন্ধ করে প্রভু চিন্তা করছেন আর বলছেন, এবার দেখি কৃষ্ণ আমার মনে রয়েছে আর আমি চক্ষুও বন্ধ করে আছি, চক্ষু দিয়ে ভগবানকে পান করেছেন, তাই অন্তরে চিন্তন করছেন চক্ষু বন্ধ করে, আর বলছেন এই কৃষ্ণ আর আমার হৃদয় থেকে যেতে পারবে। গোপীদের কেমন ভাব, কোন কোন গোপী কৃষ্ণকে এসে স্পর্শ করছেন, কোন কোন গোপী বিজন করছেন মানে বাতাস দিচ্ছেন, কোন কোন গোপী আবার তারা কোমরে হাত দিয়ে বক্রভাবে দাঁড়িয়ে আছে, বলছেন এই কৃষ্ণের কোনো বিশ্বাস নেই। এবারে প্রভু কি করলেন, সকলের ইচ্ছা পরিপূর্ণ করার জন্য তিনি মহারাস আরম্ভ এবং তিনি রাস করা আরম্ভ করলেন, বলল রাসবিহারী ভগবান কি জয়। দেখতে দেখতে সেই অনন্ত গোপী আর প্রভুও অনন্ত রূপ ধারণ করে প্রত্যেকের সঙ্গে পৃথক পৃথক রূপে নিজের শরীর থেকে নিজে সমস্ত রচনা করে সমস্ত গোপীগণের ইচ্ছা পূর্ণ করছেন, এবং সেই সঙ্গে অতি সুরেলা সেই কীর্তন চলছে। আমাদের শ্রীধর স্বামীপাদ বলছেন যে সমস্ত কীর্তন হয়েছিল তা প্রায়শই সবই ওই কামবীজ কামগায়ত্রী কীর্তন হয়েছিল। কত প্রকার রাগ বলছেন, প্রায় 149 প্রকারের রাগে কীর্তন হয়েছে। তাদের নৃত্য, তাদের সেই নৃত্যের অঙ্গভঙ্গি, তাদের সুরের তাল, সুরের তান, সেই সমস্ত দর্শন করে গন্ধর্ব লোক থেকে তারা এসে চিন্তা করছেন আর বলছেন, নিজেরা বলাবলি করছেন যে আহা, আমরা হলাম গন্ধর্ব গন্ধর্বীগণ, আমরা হচ্ছি সঙ্গীতের মানে শ্রেষ্ঠ লোকে আমরা থাকি, সঙ্গীত আমাদের প্রধান, কিন্তু আমরা এত প্রকার রাগ রাগিনীই জানি না। আর সমস্ত ব্রজাঙ্গনাগণ এইভাবে প্রভুর সঙ্গে নৃত্য গীতাদি করে চলেছে, আকাশ উপরে তিনি কামদেব সাক্ষাৎ রূপে থেকে তিনিও বিমোহিত হচ্ছেন, এবং সমস্ত দেব দেবাঙ্গনাগণ তারা নিজেদের বসন পর্যন্ত স্খলিত হয়ে যাচ্ছে প্রভুর সেই অলৌকিক রাস দর্শন করে। তারা চিন্তা করছেন কিভাবে সম্ভব, এই ব্রজগোপীগণ তারা কেমনভাবে মানে লীলা করছে। আর কি হচ্ছে, বলয়ানাং নুপুরাণাং চ যোষিতাম সপ্রিয়ানাম অভূত শব্দস্তু মূল রাসমণ্ডলে। তাদের নুপুর, তাদের বলয় ইত্যাদি, তাদের কিঙ্কিনি সকল মানে এমনভাবে ধ্বনিত হচ্ছে একবারে বিশ্ব ব্রহ্মাণ্ড পর্যন্ত ভেদ করে যাচ্ছে সেই তাদের বলয় নুপুর কিঙ্কিনির ধ্বনি সকল। অপূর্ব, সেখানে তো পৃথক রূপে বাদ্যযন্ত্রের প্রয়োজনই নেই, তাদের তাল এত সুন্দর, নৃত্যভঙ্গি একেবারে সব মানে নিয়ম অনুযায়ী, সমস্ত সকলে দেখে একেবারে পাগলের মতো হয়ে গেলেন। কি আশ্চর্য, যে গোপীদের আমরা মনে করতাম তারা কিছুই জানে না মূর্খা, তারা এত রাগরাগিনী মানে পারদর্শিতা, এইভাবে সমস্ত নিশিকে তারা উদ্দণ্ড নৃত্য সহকারে রাস করলেন আর কীর্তন করলেন। দেখুন তাদের মধ্যে ক্ষণিকের জন্য মানে তাদের মধ্যে কোনো প্রকার ক্লান্তি ক্লান্তি বোধ হয়নি। টিকাকারগণ বলছেন কেন হয়নি, বলছেন তাদের মধ্যে ভগবান শ্রীকৃষ্ণ সংস্পর্শ প্রাপ্ত হয়েছে আর তারা অপ্রাকৃত হয়ে গেছে, তাই তারা সেই কষ্ট বুঝতে পারেনি। কেউ যদি কেবল 1-2 ঘন্টা উদ্দণ্ডে নৃত্য আর কীর্তন করেন তাহলে তো তার অবস্থাই খারাপ হয়ে যায়, আর এখানে গোপীগণের কোনো প্রকার ক্লান্তি হয়। মহাদেব বাবা তিনি এলেন, এসে রাসে প্রবেশ করতে যাচ্ছেন, রাসের দ্বারে মুখ্যরূপে রয়েছেন যারা মানে শ্রেষ্ঠা সখীগণ, ললিতা বিশাখা আদি সকলে রয়েছেন। ললিতা সখী বলছেন, আরে বাবা এই দাড়ি তাড়ি নিয়ে কোথায় যাচ্ছেন আপনি, বলছেন আমি একটু রাসে প্রবেশ করব, বলছেন না না এখানে গোপীভাব ছাড়া রাসে প্রবেশ করা যায় না, বলছেন দেখো তোমরাই এখানে সব কিছু, আমাকে কৃপা করে রাসে যেতে দাও, বলছেন তাহলে শাড়ি পরতে হবে, গোপী সাজতে হবে, বলছেন ঠিক আছে আমি গোপী সাজবো, গোপীই হব, তোমরা আমাকে কৃপা কর। ললিতা আদি গোপী তৈরি করে চললেন, কিন্তু তিনি ওই সর্পকে ত্যাগ করলেন না, বলছেন ইনি আমার গুরুদেব তো এনাকে আমি কখনো ত্যাগ করি না, বলছেন ঠিক আছে তাহলে ওই সর্প এত থাকলে হবে না, মাথার উপরে ছোট্ট একটা থাকবে যেটা দেখলে মনে হবে যে মুকুট লাগানো আছে, বলছেন ঠিক আছে। দিয়ে ভোলে বাবা ওই রাসে প্রবেশ করলেন, আর কেউ প্রবেশ করতে পারলেন না, বল বল গোপেশ্বর ভগবান কি জয়, বল গোপেশ্বর মহাদেব কি জয়। এইভাবে একবারে সমগ্র নিশি রাস হলো। তারপরে আবার সমস্ত সখীদের নিয়ে ভগবান তাদের ইচ্ছা পূর্ণ করলেন, আবার তারা যমুনায় স্নান করলেন। করার পরে প্রভু আবার যখন দণ্ডায়মান হলেন, যমুনায় স্নান লীলাও খুব সুন্দর, সকলে প্রভু অঙ্গ প্রত্যঙ্গ স্পর্শ করেছেন, সকলকে সুখ প্রদান করেছেন। আর তারপরে তিনি যখন উঠে এলেন, এক সখী এসে কৃষ্ণের বাহুতে গিয়ে আলিঙ্গিতা হল। সিদ্ধার্থ স্বামীপাদ বলছেন ইনি হচ্ছেন চন্দ্রাবলী, কিন্তু আমাদের সনাতন গোস্বামীপাদ সেটা আবার মেনে নেননি। যাই হোক, এখানে অল্প একটু মতান্বয় আছে টিকাকারগণের মধ্যে, কেউ কিছু কেউ কিছু বলেছেন। সকলে একত্রিত হয়েছেন। হওয়ার পরে প্রাতকাল প্রায় এসেছে, সে সময় কৃষ্ণ বলছেন, হে ব্রজবাসীগণ, হে ব্রজগোপীগণ, তোমরা যাও নিজ নিজ স্থানে। তারা কেউ যেতে চাইছেন না, বলছেন, হে প্রভু, হে ভগবান, আমরা সব ছেড়ে তোমার কাছে এসেছি, আমরা তো ফিরে যাওয়ার জন্য আসিনি, আপনি কৃপা করুন। বলছেন, দেখো, আমি বলেছি ন তথা সন্নিকর্ষেন, আমার নিকটে থেকে এত আনন্দ হয় না, এই আমার রূপ, আমার গুণ, আমার লীলা স্মরণ করবে, সেগুলো নিজেদের মধ্যে বলাবলি করবে, এতেই সব থেকে আনন্দ। যাও যাও, তোমরা ফিরে যাও, তোমরা ফিরে গেলেই সেটাই সব থেকে ভালো হয়, আমি এতেই খুশি হব, আবার আমরা যথাসময়ে মিলিত হব। ভগবান শ্রীকৃষ্ণকে ছেড়ে কেউ যেতে চাইছেন না, কিন্তু প্রভুর আদেশ পালনার্থে সকলে বারংবার গর্দন ঘুরিয়ে গলদেশ ঘুরিয়ে প্রভুকে দেখছেন। আর তারা ধীরে 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 আপন আপন স্থানে চলে গেলেন। আমাদের কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী পাদের ভাষায় কি বলছেন, এই রাত শ্রবণ করলে কি হয়, ব্রজবধূ সঙ্গে কৃষ্ণের রাসাদি বিলাস, যেই জন শুনে কহে করিয়া বিশ্বাস, হৃদরোগ কামতার হয় তৎকালে ক্ষয়। কেউ যদি এই রাস শ্রদ্ধান্বিত হয়ে বলেন বা শ্রবণ করেন, তার জন্ম জন্মার্জিত কামনা বাসনা সব পুছে ছাই হয়ে যায়, নিঃশেষ হয়ে যায়, আর কোনো বাসনা তার থাকে না। আর শ্রীমৎ ভাগবতে কি বলছেন, ভক্তিং পরং ভগবতী প্রতিলভ্য কামম হৃদরোগমাশ্য পরিণত্য চিরেণ ধীর। ওই একই কথা বলছেন যে কেউ যদি এই রাস শ্রবণ করেন বা বলেন শ্রদ্ধান্বিত হয়ে, কোনো প্রকার কুতর্ক সংযোজনা না করে, তাহলে তার জন্ম জন্মার্জিত সমস্ত পাপমল ধুয়ে নিঃশেষ হয়ে যায়, আর ভগবান রাধা গোবিন্দের চরণে অহৈতুকী প্রেম ভক্তি উৎপন্ন হয়। বল রাধা গোবিন্দ ভগবান কি জয়। এবারে পরীক্ষিত মহারাজের উক্তি। পরীক্ষিত মহারাজ বলছেন যে, হে গুরুদেব, তারা এমনভাবে প্রভু তাদের সঙ্গে লীলা করলেন, এ তো পরশ্রী স্পর্শ করেছেন, এ তো ওনার জন্য তো এই কর্ম বা এই লীলা ঠিক নয়। কেন, সংস্থাপনায় ধর্মস্য প্রসমায় তরস্য চ অবতীর্ণ হি ভগবান সেন জগদীশ্বর। তিনি হচ্ছেন জগতের ঈশ্বর, তিনি হচ্ছেন সমস্ত কিছু পালন করে সমস্ত কিছু মানে মেনে দর্শন করান, তার এই প্রকার এটা তো ঠিক ভালো হলো না। তিনি তো শুনেছি ধর্ম সংস্থাপন করার জন্য আসেন, কিন্তু এ তো অধর্ম বলে আমার মনে হচ্ছে। বলছেন, না না, এ তোমার ভুল ধারণা পরীক্ষিত। বলছেন, ঠিক আছে প্রভু, আমার তো পূর্ণ জ্ঞান নেই, আপনি কৃপা করে বলুন। বলছেন, দেখো, সকলের দ্বারা সব কর্ম দোষনীয় হয়। বলছেন, যেমন সেই সমুদ্র মন্থন আমি তোমাকে শ্রবণ করিয়েছি, সেখান থেকে গড় মানে বিষ উৎপন্ন হয়েছিল, তা যদি কেউ স্পর্শ পায়, স্পর্শ হয় শরীরে, তাহলে সে তৎক্ষণাৎ মারা যায়। আর মহাদেব ভগবান এসে সেই বিষ পান করে গেল, তাহলে সেটা তার ক্ষেত্রে ক্ষতিকর বা দোষনীয় হয় না। আর দেখো, তিনি কর্তুম অকর্তুম সমর্থ, তার কোনো দোষ হয় না। বলছেন, তাহলে আপনি এটাই বলতে চাইছেন যে যাদের ক্ষমতা আছে, শক্তি আছে, তারা যা ইচ্ছা তাই করবে? বলছেন, না, দেখো এই গোপীদের সঙ্গে কৃষ্ণের যে সদবাদ ছিল এটা ব্রজবাসীগণ সকলেই জানে। কোনো প্রকার মানে অবৈধ সংসর্গ যে বলা হয় তো উচ্চারণ করাই অপরাধ, এ তো বলাই যাবে না। ভগবানের বয়স হচ্ছে 7, আর সেই সমস্ত গোপীদের বয়স তো অনেক। অতএব দেখো টিকাকারগণ বলছেন যে কোনো গ্রাম অঞ্চলের দিকে চলে যাও, তাদের 10 বছর পর্যন্ত সে বিবস্ত্র হয়ে ঘুরে বেড়াচ্ছে, একই সঙ্গে বালক বালিকারা ক্রীড়া করছে, আনন্দ করছে, পুতুলের বিবাহ দিচ্ছে, আবার বরযাত্রী আসছে, সমস্ত গুরুজনেরা দেখে তারা খুশি হন। তা ভগবানের বয়ক্রম 7 বছর, অতএব এখানে তো সেই জাগতিক যে কামভাব তা হতেই পারে না। আর হে পরীক্ষিত, যদি প্রভুর কাছে সেই সমস্ত গোপীরা এসেছিলেন তাহলে সেই গোপেদের কোনো প্রকার খারাপ অভিসন্ধি হতেই পারে না এই সূত্রে। আর জানো এই যে গোপীরা, এরা তো সেই দণ্ডকারণ্য সমস্ত তেজস্বী মুনি ঋষিগণ শ্রীরামের প্রতি আকৃষ্ট হয়ে রূপে মোহিত হয়ে তারা মানে প্রভুর তপস্যা করেছিলেন, পৃথক পৃথক রূপে তপস্যা করে এই ব্রজে সে গোপী হয়েছেন। তাদের না তো কারোর সঙ্গে বিবাহ হয়েছে, আর যদি হয়েও থাকে তার ছায়া প্রতিবিম্বের মানে প্রতিবিম্বের সঙ্গে হয়েছে, ছায়ার সঙ্গে হয়েছে, তার সঙ্গে তার সেই গোপেদের কোনো সংস্পর্শই ছিল না। তারা কৃষ্ণগত প্রাণ, কৃষ্ণ ছাড়া কিছু বোঝে না, কৃষ্ণকে ছাড়া কাউকে স্পর্শও করে না। আর সমস্ত শ্রুতি, সমস্ত বেদ, সমস্ত তেজস্বী মহাত্মাগণ কঠিন কঠিন তপস্যা করে এই ব্রজের গোপী হয়েছিলেন। অতএব সেই কৃষ্ণের সঙ্গে কোনো প্রকার দুরভিসন্ধি দুর্ভাবনা ছিলই না। আর সেই ভগবান তিনি কখনো এমন করতে পারেন না। জানো সেই গোপীরা তারা যারা চলে এসেছে সেখানে যোগমায়ার ইচ্ছায় বা কৃষ্ণের ইচ্ছাতে কি হচ্ছে, তাদের কাছে সমস্ত নিজেদের পত্নীগণ রাত্রে তাদের কাছেই ছিলেন। অতএব এখানে দোষাবহ কোথায়? যদি জাগতিক দৃষ্টিতেও দেখা যায় তাহলেও কোনো দোষ নেই, আর যদি আধ্যাত্মিক দৃষ্টিতেও দেখা যায় তাহলে তাদের নিজের নিজের পত্নীগণ নিজেদের কাছেই ছিল। তাহলে দুদিক থেকেই এটা একেবারে সুন্দরভাবে পরিষ্কার। অতএব এখানে দোষাবহ কিছুই নয়। আর সেই সর্ব অন্তর্যামী ভগবান যিনি ধর্ম সংস্থাপন করার জন্য যুগে যুগে অবতীর্ণ হয়ে থাকেন, তার মধ্যে এই প্রকার ভাব কদাপি থাকতে পারে না, কখনোই হতে পারে না। হে পরীক্ষিত, কেউ যদি সেই প্রভুর রাসলীলা শ্রবণ করে বা দর্শন করে কোনো প্রকার দুরভিসন্ধি ব্যক্ত করে তাহলে তার কিন্তু মানে অধোগতি ছাড়া কোনো সদ্গতি কোনো কল্পেই হয় না। অতএব তোমার এই মনের অভিসন্ধি দূর হলো কি? বলছেন, হা প্রভু, আমি এটা বুঝতে পেরেছি, এটা দোষনীয় কিছু নয়, বরঞ্চ এই রাস যদি কেউ শ্রবণ করেন তাহলে তার জন্ম জন্মার্জিত পাপমল ধুয়ে নিঃশেষ হয়ে রাধা গোবিন্দের চরণে অহৈতুকী প্রেম ভক্তি হয়ে থাকে। অতএব এই রাস একবার নয়, বারংবার শ্রবণীয়, কিন্তু যত্রতত্র নয়। যত্রতত্র রাসের বর্ণন করাও নিষিদ্ধ আছে। সেখানে যেখানে সেই প্রকার ভক্ত থাকে না সেই প্রকার সেখানে রাসলীলা পূর্ণরূপে বর্ণন করতে নেই। এই রাস অতি অপূর্ব, এই রাস শ্রবণ করা একমাত্র জীবের মানে পরম শ্রেয়। এই রাস শ্রবণ করলে জীবের অনেক কিছু বাধা বিঘ্ন মনের মধ্যে দুরভিসন্ধি ইত্যাদি একেবারে পলায়ন করে। এই রাস হচ্ছে ভগবানের সর্বশ্রেষ্ঠ। এই রাস মানে এত সুন্দর যে বড় বড় ভাবুকগণ, বড় বড় টিকাকারগণ লিখতে লিখতে তারাও পর্যন্ত এর কোনো অন্ত পান, এত সুন্দর এই রাসের বর্ণনা করেছেন। যা হোক, আমাদের সময় অনুযায়ী আমরা যৎকিঞ্চিৎ সেই রাস শ্রবণ করলাম এবং অর্ধকার দিনের পাঠের বিরতি আমরা এখানেই দিলাম। আবার ঠিক আগামী দিন বেলা 4 ঘটিকা হতে গিরীন্দ্র বিহারী এবং শ্রীমান মহাপ্রভুর কৃপা হলেই আমরা পরবর্তী অংশ শ্রবণ করতে পারব। অতএব অর্ধকার দিনের পাঠের বিরতি আমরা এখানেই দিলাম। জয় জয় শ্রী রাধে শ্যাম নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি বল।
श्री श्री गिरिराज महाराज की जय। बोलो अन्नकूट महोत्सव की जय। बोल गिरीन्द्र बिहारे भगवान की जय। श्री श्री श्रीमद भागवत महापुराण की जय। मासिक पारायण की जय। श्री श्री कृष्ण द्वैपायन वेदव्यास भगवान की जय। श्री श्री सुखदेव गोस्वामी पाद की जय। श्री श्री परीक्षित महाराज की जय। श्री श्री सुतदेव गोस्वामी पाद की जय। श्री श्री शौनकादि ऋषि वृंद की जय। श्री श्री गिरिराज महाराज की जय। गिरिराज धारण लीला की जय। आजकेर आनंद की जय। अपन अपन गुरु महाराज की जय। श्री श्री सिद्ध पंडित श्री रामकृष्ण दास बाबा महाराज की जय। श्री श्री कृपा सिंधु दास बाबा महाराज की जय। श्री श्री विष्णुदास बाबा महाराज की जय। श्री श्री महंत श्री रामगोपाल दास जी महाराज की जय। आजकेर आनंद की जय। जय जय श्री राधे श्याम निताई गौर हरि बोल।